This track was downloaded from fusionbd.com.
89.2 আমার টিম মেম্বার যারা রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে, আপনারা নিশ্চয়ই জানেন দর একটি হন্টেড শো। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা এই অনুষ্ঠানটি ধারণ করি এবং বিভিন্ন জায়গার গল্পগুলো এখানে উঠে আসে। হন্টেড প্লেসে যারা এই অনুষ্ঠানটি ধারণ করেন সুমন ও রেহান, আমার সাথে সাউন্ডে থাকেন লোবান। এছাড়া আজকে দরের গল্পে থাকছে একটি টিম, তারেক, সোহেল, আসাদুল এবং ফরিদ। কি ঘটে তাদের ব্যক্তিগত জীবনে এবং কি অধিভৌতিক কি তারা, সবকিছুই উঠে আসবে আজকে হন্টেড প্লেসটিতে বসে। অনুষ্ঠান শুরুর আগে আমরা সুমন এবং রেহানের সেই হন্টেড প্লেসে যাবার আগ মুহূর্তের কিছু অডিও সাউন্ড আপনাদেরকে শোনাব। শুরু হচ্ছে দরের 15তম পর্ব।
আবার গুহায় বাসায় সাইদাবাদ এসেছে আমারে।
সাইদাবাদ নগেটা একটা জিনিস,
আমার শরীর ভালো না, আমার কিছু ভালো লাগতেছে না।
কই জায়গায় টাকা আছে তো? গৌরীপুর যাবো আমরা এখান থেকে, বুঝতে পারছি। জার্নিটা খুব ভালো, কারণ হচ্ছে পুরো হাইওয়ে, কোনো রাস্তা খারাপ না, বেশ মানে সময় কম লাগবে, মাত্র প্রায় 40-50 মিনিট লাগবে।
ও ওয়াও, খুব ভালো হয়েছে। তাহলে তুই একটা কিছু ব্যবস্থা কর, আমরা যেন বলবো যে
বিআরটিসি
তো সেটা তো ওট, আমি উঠে যাবো।
আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি টিকিট কেটে নিয়ে আসি এসি বাস। গুলিস্তান থেকে বাসে করে আমরা পৌঁছাই গৌরীপুরে।
সেখান থেকে একটা সিএনজি ধরে আমি এবং সুমন পৌঁছে যাই চাঁদপুরের কচুয়া এলাকায়।
বলছিলাম না, জার্নিটা অনেক ভালো হবে দেখছো, কোনো ধরনের তেমন কেন
আমার কি জানি করালে, আমি তো সুস্থ হয়ে গেলাম
তাই।
হ্যাঁ ভালো লাগছে, আই ফিল ফ্রেশ। রাস্তায় ঝাঁকি নেই, এটা সবচেয়ে ভালো লাগছে।
আমার ধারণা তোর সবচেয়ে ভালো লাগছে ভাড়ার টাকা তো আমি দিছি।
মনটা ভালো হয়ে গেছে, মন ভালো হওয়াতে শরীর ভালো হয়ে গেছে।
বুঝতে পারছি মামা, তোমার কাহিনী আমি বুঝছি।
আমার আরো ভালো দেখছি চাষ
না, আর ভালো দেখি
যাওয়া ভাড়া দিস।
এখন আর ভাড়ার দেওয়ার কিচ্ছু নেই মামা, চলো হাঁটতে হবে।
মানে যে
তুই ক্ষেত দেখতে পাচ্ছ,
আচ্ছা
এখানে ম্যাক্সিমাম আলু খেতে গুলো তো, আলু আর খাওয়া দাওয়া পাচ্ছি না তোকে, চল এই খেতের উপর দিয়ে হাঁটতে হবে। অল্প একটু হাঁটলেই আমরা পৌঁছে যাবো।
আচ্ছা অল্প একটু তো, তাহলে চল।
শীতকাল যতই আসতেছে শীতের মাত্রা কিন্তু বাইরে যেতেছে,
ততই বেশি মজা লাগতেছে। আই লাভ উইন্টার, কারণ আমি কি পরিমাণ ঘামাই দিতে জানি। শীতের দিন আমি সব জায়গায় প্রেজেন্টেবল ভাবে যেতে পারি।
আগে শীতটা খুব বেশি উপভোগ করতাম স্কুলে থাকতে, এই সময়টাতে মনে কর পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যেত তো।
তোর মাথা খারাপ আছে, তুই শীত এনজয় করতে স্কুলে থাকতে,
ও
পরীক্ষা শেষ হওয়ার পরে, তাই না? ঠিক আছে,
পরীক্ষা শেষ হয়ে যেত তখন মনে করছে একদম লেখাপড়া নাই, কিছু নাই, বিন্দাস।
আমি তো রাত 10টায় ঘুমাইলেও পরের দিন সকাল 7টায় আমার পক্ষে উঠতে গেলে মনে হয় কি হলো লাইফটা, সকালে যদি উঠতে হয় শীতের
জন্য। এত দূরে কি আমরা দুজনে শীতের কথা বলতে আসছি?
না নট এট অল, আমরা এমন কথা শুনতে আসছি যে কথাটা শুনলে গরমের দিনেও শীত লাগতে শুরু করতে পারে,
শীতের দিনও আপনি ঘেমে যেতে পারেন ভয়ে।
রাইট, তো আমাদের সাথে আজকে যারা আছেন তার মধ্যে একজন হচ্ছে
মোহাম্মদ তারেক মুন্সি।
মোহাম্মদ তারেক মুন্সি, আর কে আছে আমার সাথে?
আমি আছি মোহাম্মদ সোহেল রানা।
আরো বেশ কিছু জন আছে কিন্তু আমরা আস্তে আস্তে রিভিল করি,
রিভিল করবো
আস্তে আস্তেই করি।
আচ্ছা ঠিক আছে,
আমরা প্রথমে কাকি দিয়ে শুরু করতে পারি।
ঠিক আছে, তার একদিন কি করছেন এখন?
এখন আমি রেস্টুরেন্ট জব করছি,
রেস্টুরেন্ট লাইনে জব করছি। পড়াশোনা শেষ আপনার?
জি পড়াশোনা শেষ।
আচ্ছা সেখানে কি কোনো মানে ডিসকাউন্ট দিতে পারে আমরা দুজন একটু আবার মাঝে জার্নিতে একটু?
অবশ্যই পাবেন, আপনার গেলে অবশ্যই।
ওকে কাজ হয়েছে,
কাজ হয়ে গেছে।
ওকে তারেক ভাই,
দরটিমের শুনেছি বেশ কিছু এক্সপেরিয়েন্স আপনার আছে, আপনার লাইফে কিছু উদ্ভট রকমের ঘটনা বা অলৌকিক যদি বলি অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। চলেন, আমরা যেহেতু এত অসাধারণ একটা সুন্দর জায়গায় বসেছি, যে জায়গাটার সৌন্দর্য পুরোপুরি নষ্ট করে দেয় এই জায়গাটার ভৌতিক যে বিশ্লেষণটা আমরা পেয়েছি বা এখানে অনেকে যা এক্সপেরিয়েন্স করেছে, এই জায়গাটা সম্বন্ধে পরে বলি। বাট এই জায়গাটাতে আসার মূল কারণটাই হচ্ছে এটা যে এই জায়গাটাতে লৌকিকতার বাইরে কিছু ঘটনা ঘটেছে
এবং সেই জন্যই আমরা এই জায়গাটাতে এসেছি।
আর
এখনো পর্যন্ত আপনারা কেউ জানেন না যে এই জায়গাটার পেছনের কাহিনীটা কি আছে, সেটা একটু অপেক্ষা করেন,
ধীরে ধীরে পিছনে রাখি ওটাকে, পরবর্তীতে সামনে নিয়ে,
পরবর্তীতে সামনে নিয়ে আসবো। আপাতত যারা সামনে আছেন তাদের কথা শুনি। তারেক ভাই,
আমি রেস্টুরেন্টে জব করি, পুরন ঢাকা একটা রেস্টুরেন্ট, আমি ওটার নাম বলতে চাচ্ছি না।
দেশের বাড়ি কোথায় আপনার?
দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ।
ওকে,
ঢাকা আমি আছি 11 বছর ধরে।
আচ্ছা,
6 বছর আগের ঘটনা। রেস্টুরেন্টের আশেপাশে,
রেস্টুরেন্টটা কোথায়?
দক্ষিণ পূর্ব সাইডে দুইটা জানলা আছে, দক্ষিণ সাইডও আছে পূর্ব সাইডও আছে।
জানলার বাইরে কি রাস্তা?
না, জানলার এক সাইডে আছে রাস্তা, দক্ষিণ সাইডে রাস্তা আছে, পূর্ব সাইডে একটা পুরন বিল্ডিং আছে, ওখানে লোকজন থাকে না।
কয়তলা রেস্টুরেন্টটা?
রেস্টুরেন্ট হচ্ছিল দোতলা। তো পরে বিছনা করলাম, ছোট ভাইয়ের সাথে দিলাম একসাথে শুয়েছি। তো শোয়ার পরে ছোট ভাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসতেছে না।
কটা বাজে তখন?
তখন 1:30 বাজে।
1:30 বাজে,
আমার ঘুম আসতেছে না। তারপর আমি শুয়েছি, মানে আমার ঘুম চলে আসবে, আমি মানে চেয়ে রয়েছি। তারপরে দক্ষিণ সাইডের জানলা থেকে ভয়ঙ্কর একটা শরীরে কাটা, বিশাল বড় বিশাল বিশাল কাটা, কালো, মানে চেহারা মানে মিচমিচে কালো, আসতে মানে আসতে যায় কিন্তু ওই জানলায় ঠেকে যায়, মানে গিলাসে
জানলা থেকে
ঢুকতে চাচ্ছিল, ঢুকতে যাচ্ছে ভিতরে, ওই দিক দিয়ে পারে না। পরে আবার আসতে পূর্ব সাইডের জানলা দিয়ে, পূর্ব সাইডের জানলা আসতে গেছে, তখনও বেড়ে যায়। এক পর্যায়ে এরকম করতে করতে গ্লাস ঠাস করে, মানে পূর্ব সাইডের গ্লাসটা ভেঙে গেল, ভেঙে যায়, ঢুকলো।
আমি তখন কি করছিলেন?
তখন আমি চেয়ে রয়েছি, শুয়ে শুয়ে আছি।
আপনি তো ভাইকে ডাকেননি বা
কাউকে ডাকেননি? আমি আমার এরকম সমস্যা মাঝে মধ্যে আমি এরকম দেখি, এই জন্য আমি কাউকে ডাকিনি। আমার
আগেও দেখেছেন আপনি?
হ্যাঁ, এরকম আগে পরে দেখেছি।
আচ্ছা,
তো ভেঙে একবার ডাইরেক্ট আমাকে জয় ধরে, তো আমি পুরো সেটা সেটা মানে সরাসরি মনে অনেক শক্তি খাটাই, অনেক শক্তি খাটানোর পরে এক পর্যায়ে ছেড়ে দিয়ে আমি পরে চিৎকার করে উঠি। চিৎকার করে ওঠার পরে আমার ছোট ভাই কি এসে আমি কে ব্যাপার, তাড়াতাড়ি সবাই লাইট জ্বালাই দিছে। লাইট জ্বালাই দেওয়ার পরে ঠিক আছে, সুস্থ। পরে ওই যে আমাদের যে লোকজন ওখানে আরো থাকে, তোমরা পানি নিয়ে আসতে, গরম পানি ওইটা ছিটাই দিয়েছে, তারপরে মেয়াজ আনছে, তারপরে যে মাপার যে পাথর কেজি যে ওইগুলো বিছানার সাইড দিয়ে দিছে। দেওয়ার পরে সবাই তো আতঙ্ক, মানে ভয়েতে, মানে কি হলো অনেকক্ষণ ধরে, আধা ঘন্টার মতো এরকম।
জানালা ভেঙে গিয়ে ভাঙা কাঁচ কি সবাই দেখতে পেয়েছে?
হ্যাঁ, সবাই দেখতে পেয়েছে।
আচ্ছা, শরীরে কি কোনো ধরনের কোনো দাগ বা কোনো কিছু ছিল? আপনি বলছিলেন যে কাটাওয়ালা কিছু একটা।
হ্যাঁ, আমার শরীরে মানে কি আমার দাগটা কোনো কিছুই ছিল না, আমাকে জয় ধরছিল, মানে কি মনে হচ্ছে যে ভিতরে ঢুকে গেছে, কিন্তু আসলে কিন্তু কোনো কিছু ঢুকিনি।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। এই রাত্রেবেলা আর ঘুম আসলো না। পরে সকালবেলা চলে গেলাম আমার ছোট ভাইরে নিয়ে দেশের বাড়িতে, তারপর দাদা নিয়ে গেল আর কবিরাজের কাছে। তো ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে শরীর টরীর বন্ধ দিল, তাবিজ দিয়ে দিল, চলে আসলাম, মোটামুটি ভালো। 1.5 বছর আগের ঘটনা এটা। আমি আমাদের রেস্টুরেন্টের ব্যানার, রেস্টুরেন্টের অ্যাড করে ব্যানার, লিফলেট, এগুলো সবকিছু আমি মানে ই করি। 100 ব্যানার তো 2 দিন ধরে 2 ভাগ করে, প্রথম দিন 50 ই করছি, ব্যানার ই করেছি লোকের সাথে থেকে, আমি দেখাই দিছি যে এখানে এখানে লাগাইতে হবে। তো লাগানো দ্বিতীয়বার 50 নিয়ে লাগানো শেষ, নারিন্দার ওখান থেকে তখন 12:30 বাজে। ভ্যান গাড়িতে ওই যে তরমুজ বিক্রি করে, তখন তরমুজ এসেছিলেন 15-20 ব্যানার লাগানো বাকি আছে।
আচ্ছা আচ্ছা,
আমরা যাবো গুপিবাগ, মোটামুটি লাগানো শেষ। আমার আবার একটু চালান, ভ্যান চালানোর শখ, মানে শখ জাগতেছে।
আচ্ছা,
তখন ভ্যানওয়ালা বললাম, ভাই আপনি বসেন, আমি একটু চালাই।
আচ্ছা আচ্ছা,
তো ঠিক করে, ঠিক আছে ভাই। তো একবার পুরো ফাঁকা রাস্তা, তো অনেক চওড়া রাস্তা, তখন অনেক জোরে চালাচ্ছি। একটা আমড়া গাছের নিচে এসে ভ্যানটা একবার উঁচু হয়ে উল্টে আমড়া গাছের নিচে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার একজন রেস্টুরেন্টের লোক ছিল, তার আসলে পাও কেটে গেল আর আমার হাত কেটে গেছে, আর ভ্যানালার কিছু হয়নি। তো একবার ভ্যানটা একবার পুরো উল্টে গেছে, শুনলে একবার পুরো ফাঁকা, একবার সমান জায়গা। তখন আসলে 2:30-3 এরকম বাজে, ভ্যানের কোনো কিছু হয় না, আমাদের হাত টাত কেটে গেছে, অনেক উপরে উঠে নিয়ে গেছে, মানে উপরে মনে হচ্ছে বলেন আমার মাথার সমান এরকম ভ্যান উল্টে গেছে, এরকম উঁচু হয়ে, মানে একবার সমান, এখানে মানে কোনো উল্টার কোনো কারণই নেই, কোনো কিছু জায়গা নেই, কারোর সাথে কোনো কিছু ধাক্কা লাগি নেই, কোনো উল্টো জায়গা নেই, একবার হ্যাঁ কোনো কিছু নেই, একবার সমান জায়গা। তো ওখান থেকে একটু ভয় ভয় লাগলো, আমার তো এটা খেয়াল আছে যে আমার একটু সমস্যা আছে। তো ভ্যানালা তো বিশাল ভয় পাইছে, ভ্যানালা বলতেছে বারবার যে ভাই এখানে উল্টে গেল কা, তা আমি বলতেছি কথা বলেন না, ভ্যানালার টাকা দিয়ে দিয়ে দিলাম। তখন রেস্টুরেন্টে উঠলাম দুজন মিলে, রেস্টুরেন্টে আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তখন 3টে পার হয়ে গেছে।
আচ্ছা,
তখন আমি আবার সকালবেলা বাজারে আসবো, তখন শুয়েছি, শোয়ার সাথে যে আমার সাথে গেছিল ও শুয়েছে, যেখানে ঘুমাতাম ওখানে এখনো ঘুমাই। তো ওইখানে আমি শোয়ার সাথে সাথে লাইট টাইট বন্ধ করে দিছি, 10 মিনিট পরে আমাকে 6-7 জন মানে সাদা পোশাকের মানে 6-7 জন লোক আসে, একবার ধরে নিয়ে উঁচু করে
একজন মুরব্বী অনেক বড় দাড়ি, উনি শুয়ে থেকে বাম হাত দিয়ে আমাকে ধরছে আর ডান হাত দিয়ে এরকম ধাক্কা দিতেছে, ধাক্কা দিতে সরাসরি, হ্যাঁ তাদের যারা আমাদের নিয়ে আমাদের যারা নিয়ে যাচ্ছিল তাদের ধাক্কা দিচ্ছে, একজন ধর ধাক্কা দিচ্ছে সে চলেছে আর একজন ধরে নিয়ে যাচ্ছে, আর আমি তো চিল্লাচিল্লি করতেছি সবাই তো ঘুমে, আর দেখে আমার সাথে ও তো কেমন ঘুম আসতেছে, ও এখনো ঘুমায়নি, প্রায় 5-10 মিনিটের মতো আমার ধাক্কা ধাক্কি চলতেছে, ও অমনি উঠে গেছে, ও উঠছে সবাই উঠছে, তারপরে লাইট জ্বলে দিচ্ছে, আমি আমার প্রায় সিলিং এর কাছাকাছি ঠাস করে পড়ছি, সবাই তো নিচে আমি পড়ে যেয়ে ব্যথাও পেয়েছি,
আপনাকে কেউ ধরেছিল না, আপনাকে শূন্য দেখেছে,
আমাকে সবাই শূন্য দেখেছে,
এবং কয়জন ছিল ওখানে,
ঠাস করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছি,
ওখানে কয়জন ছিল যারা,
ওখানে যারা দেখছে 7-8 জন লোক ছিল,
আমি কোনদিনও এত মানুষের সামনে এই ধরনের ঘটনা
একবারে শুরু, হ্যাঁ পুরো একবার উপরে উঠে ঠাস করে আমি পড়ে যাই, আসি আমার ওই যে পানি টানি ছিটাইছে, তারপরে আমাকে ওখানে একজন নামাজ পড়াতো, উনি সুরো টুরো পড়ে পানি টানি ছিটানোর পরে আমি হয়েছি, আমার এখানে এত লোক কেন আপনারা, ছোট খুব খারাপ অবস্থা, তো তাহলে আচ্ছা ঠিক আছে ওই যে ম্যাচটা দিয়ে একবার পুরো আমার আগুন টাগুন জ্বালায় পুরো এটি করার পরে, তো ওখানে মোটামুটি আধা ঘন্টা পরে পুরো সুস্থ।
এই ঘটনাটা হচ্ছে আপনার প্রথম যে আরেকটা ঘটনা ঘটেছিল, তার পরে ঘটেছে
আবার স্বপ্নে দেখি আমার ডাকে, ঠিক আছে এরকম আয় আয়, কিন্তু আমার কাছে আসতে পারে না, ডাকা আসার পরে
কি ডাক্তার মধ্যে কি ভয়ঙ্কর কিছু ছিল নাকি মায়া করে ডাকা যে তুমি আমাদের কাছে চলে আসো আমাদের কাছেই থাকো?
ভয়ঙ্কর বলতে কি যারা যে আমাকে মানে জয় ধরতো উনি কিন্তু আমার কাছে সবসময় থাকতো, মানে এরকম ডাকলে আমার মানা করতো তুই যাস না, ঠিক আছে, আর ওরা বলতো আয় আয় অনেক কিছু দেবো, ঠিক মানে ভয়াবহ একটা ইয়া মানে শব্দ।
আপনার ছোটবেলায় কি কোনো এরকম ঘটনা বা কিছু?
হ্যাঁ আমি যখন একবার ছোট ছিলাম তখন আমার বয়স 10-15 দিন হবে, তখন এটা আমি বড় হলে আমার মা এবং বাবার কাছ থেকে শুনছি,
যে
ছোটবেলা আমি মার দুধ খেতাম না, মার কোলে যেতাম না, বাবার কোলে যেতাম না, আমি অন্য দিক মানে চাইয়ে মানে এরকম মাথা ঝাঁকাতাম আর কান্না করতাম, এক পর্যায়ে মানে আমি অসুস্থ হয়ে গেলাম, তখন বাবা ডাক্তার দেখেছে, ডাক্তারের কোনো কিছু করতে পারিনি, পরে কবিরাজ দেখেছে, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে বাবা যেটা আমার বললো বড় হলে, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ ঝাড়ি টেড়ে দেওয়ার পরে কবিরাজ বললো যে আমার নাকি জেনের আসর আছে, আমার ঘাড়ে জেনের আসর আছে, দূর থেকে এটা ই করে, কাছে এখন আসতে পারিনি, পুরো শরীর টরীর তখনই বন্ধ দিয়ে দিলো, পরে আমার বাবারে বললো যে তোমাদের ঘর বন্ধ দিয়ে দিতে হবে, আর তোমাদের এরিয়ার চাইল্ড সাইডে যে এরিয়াটা পুরো বন্ধ দিয়ে দিতে হবে, ওটার পরে মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা হয়নি তখন। তো তারপরে আমি যখন বড় হলাম আমার 7-8 বছর বয়স, আমাদের আমার পানের বরফ ছিল, ওই বরজের পাশেই বিশাল বড় বাগান ছিল, বাগানের ভিতরে মানে দিনে দুপুর মানুষ ঢুকলে দেখা যায় না,
বাগানের বরজগুলো আসলে এমনই অনেকটা ঘরের মতোই করে ফেলে, এক চতুর্দিকে দেয়াল থাকে, হ্যারের খুব সম্ভবত দেয়াল
থেকে খ্যাড়ের ইয়া দিয়ে মানে
মনে হচ্ছে যে পুরোটা তোর দূর থেকে দেখে মনে হবে যে এটা একটা ঘর, কিন্তু আদতে এটা একটা ক্ষেত,
জি পানের ক্ষেত। তো একদিন আমার মা বললো দুপুরের সময় তোমার বাবার এটা কিনে আসো, যাই বলো যে ভাত রান্না হয়ে গেছে, মা ডাকতেছে, আমি আসলাম বাবার টাকার জন্য পানের বরজে, পানের বরজে ঢুকছি, তো আমার কাকার সাথে দেখা হয়েছে, কাকারে বললাম কাকা বাবা কোথায়, কাকা বললো যে তোমার বাবা তো একটু বাগে গেছে, ঠিক আছে তুমি থাকো আসতেছে এখন চলে আসবে না, তো আমি আবার একটু চঞ্চল ছিলাম, তো কাকা কাজ করতেছে কাজ করতেছে, কাকারে আমি ফাঁক দিয়ে আমি আবার চলে গেছি বাবার খোঁজার জন্য বাগে, আর বাগে তো আমার যাওয়ার অভ্যেসই আছে, আমি আগে থেকেই যাই, তো বাগে চলে গেলাম, যাওয়ার পরে সব জায়গাতে খুঁজলাম, অনেক বড় বাগান তো মানে বাগানের ভিতরে মানে পথ দিয়ে খুঁজছি, যেখানে চিকুন চিকুন রাস্তা আছে, একজন লোকই যাওয়া আসা করতে পারবে, কি হয়তো হাই স্কুলে দুজন লোক যেতে পারবে একটু রাস্তা, তো ওখান থেকে খোঁজাখুঁজি করলাম, আব্বা মানে বাবা বলে টাকাটা কি করলাম, তা কোনো সারা শব্দ পাইনি, তখন ব্যাক করছি,
আচ্ছা
চলে আসতেছি, চলে আসার পরে বাগান মানে বাগান থেকে বেরোবো, ওইখানে একটা ব্যাট বাগান আছে, বিশাল বড় ব্যাট বাগান, ওর ভিতরে মানে কিছুই মানে দেখা যায় না, দিনে দুপুর অন্ধকার মনে হয় ওর ভিতরে, ওর ভিতরে একটা মনে করেন মুরগি পর্যন্ত ঢুকতে পারে না,
বেদ বাগান গুলো সাধারণত একটু ঘন এবং কাটাও থাকে,
জি কাটা কাটা থাকে, বেদ বাগানটা পার হয়েছি, পার হয়ে পানির বরজের সাইড দিয়ে যাচ্ছি, বেদ বাগান থেকে 10-12 হাত সামনে এগোচ্ছি, তখন আমার দাদার মা মানে বড় মা, ওনার বয়স তখন 109 বছর। তো উনি ওখানে হাইটে ধরছে, তো আমি বললাম ও বড় মা কোন জায়গায় যাও, তা বড় মা কোনো কথা বলে না। দুই তিনবার বললাম, আমার ক্রস করে একবার বেদ বাগানের সোজা ঢুকতেছে। আমি বললাম ও বড় মা তুমি ওই বেদ বাগানের ভিতরে রাস্তা কা, তা কোনো কথা কয় না। লাশিতে বাড়ি উনি একবার ভিতরে ঢুকে গেল। তো আমি এবার দাঁড়ায় ছাই দেখলাম যে ভিতরে ঢুকে গেছে, আর পরে কোনো কিছু নেই। আমি এক দৌড় দিয়ে চলে আসছি, আমার আসার পরে আমার বাবারে পাইছি আমি বড়। তোর বাবার এসে বললাম যে বাবা বড় মা তো ওই যে বেদ বাগানের ভিতরে ঢুকতেছে। আমি জিজ্ঞেস করলাম, উনি কিছু বললো না, ওর বেদ বাগানের ভিতরে ঢুকে গেল।
আচ্ছা,
তাও বাবা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি একটু টয়লেট করে আসি। পরে বললো যে আচ্ছা চলো যাই। তো যাওয়ার পথে বড় মা হয়ে গেছে, দেখালো যে এই যে তোমার বড় মা
ওই বাসা হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, বড় মার বাসা হয়ে।
মানে
ডর শুনছেন আপনি এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে কি ভি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছেন সুমন ও রেহান অন দ্য স্পট থেকে, এবং সঙ্গে রয়েছে লোমান সাউন্ডে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। দর অনুষ্ঠানে আপনি যদি আপনার জীবনের ভৌতিক কোনো ঘটনা শেয়ার করতে চান লাখো মানুষের সাথে, ফোন করতে পারেন আমাদেরকে। আমার নম্বরটি হচ্ছে 09-613-892-892। আমি আবারও বলছি 09-613-892-892। এখানে ফোন করার পরে আপনি পিন চাপবেন, তারপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
বাবা বাবা, আমাদের ক্যাকটাস গাছে না ফুল ফুটেছে।
তাই মামনি?
হ্যাঁ, তুমি দেখোনি? তাহলে তো নিশ্চয় ফলও হবে, তাই না বাবা?
হ্যাঁ মামনি।
আচ্ছা বাবা, ক্যাকটাসের ফল কি খাওয়া যায়?
না মামনি।
ওহ বাবা, আসল কথাটা তোমাকে বলাই হয়নি। ক্লাস টেস্টে আমি,
মামনি আমি অফিসে বেশি, তো বাসায় এসে তোমার সব কথা শুনবো, কেমন?
বাবা ফোনটা কেটে দিল।
এভাবে দুঃখ দেওয়া ইচ্ছাকৃত নয়। গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে আপনার কথা থাকবে নিরবিচ্ছিন্ন, তবে কোনো অনিচ্ছাকৃত কারণে কল ড্রপ হলে সাথে সাথে পাচ্ছেন আপনার কল ফেরত। চলো বহু দূর গ্রামীণ ফোন।
এবার নতুন কিছু করো বাংলালিংক।
হ্যালো, আমি সুস্মিতা। আজ সকালে বিক্রয় .com এ আমার পুরনো ল্যাপটপটার ছবি সহ অ্যাড দিয়েছিলাম, তারপর থেকে 12 জনের কল এসেছে এবং বিক্রিও করে দিলাম।
বিক্রয় .com, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস।
ছুটে সোয়াদ নতুন পণ্যে, নতুন সিম কিনে তবে জল চলে সারা বছর বেশি, 50% ইন্টারনেট সাথে পাচ্ছ আরো সহজ চলবে।
এখন রবি নতুন সংযোগ জয় উৎসব কিনলেই বছর জুড়ে ইন্টারনেটের উপরে 50% বোনাস, এছাড়াও 21 টাকা রিচার্জে একটি রবি প্রিয় নম্বরে 8 পয়সা প্রতি সেকেন্ড এবং অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড সহ আকর্ষণীয় সব বোনাস। নতুন সংযোগ নিয়ে এবার তুমিও দেখিয়ে দাও, জ্বলে উঠুন আপন শক্তিতে।
It's your life. One life to live. Feel it. Live it. You feel this, you live free. It's fine to be diverse. It's okay to be you. It's perfect to be special. If you see closely, you'll find warmth only. Seize the moment. Capture the chance. Single lament. Take the sun. Boom, boom. Think different. Drink different.
বিরতির পর আরো একবার স্বাগত আমি আর জে কিবরি আপনার সঙ্গে রয়েছি, শুনছেন হন্টেড প্লেস ভিত্তিক ভৌতিক অনুষ্ঠান দর। দরে আসার জন্য নিয়মটি আমরা একটু আগে বলে দিয়েছি, তারপরও মাঝে মাঝে বলে দেবো। এবং একই সাথে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, দর অনুষ্ঠানের পূর্ণ ফ্লেভার পাওয়ার জন্য দরের কিছু বিশেষ রেসিপি রয়েছে। দর যারা উপভোগ করছেন শীতের এই রাতে বসে, তারা প্লিজ রেসিপিটি ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন আমরা কেন বলি দর মানে ভয়। রেসিপিটি হচ্ছে, আপনি যে ঘরটিতে থাকবেন বা যেখানে বসে আপনি দরটি শুনবেন, সেই জায়গাটি যেন নির্জন, কিংবা ঘরটি যেন শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ না থাকে। শীতের রাত জানালাটা হালকা করে খোলা রাখা কঠিন, তারপরেও যদি সম্ভব হয় হালকা করে জানালাটি খোলা রাখতে পারেন এবং রেডিও স্পষ্ট করে শোনা যায় এরকম একটি জায়গা নিশ্চিত করে শুনতে থাকুন দর। আমরা ফিরছি আবারও ঘটনার ঠিক সেই জায়গাটিতে, যে জায়গাটিতে আমরা ছোট্ট একটি বিরতি নিয়েছিলাম। দর
আসার পরে লোহা গরম করে পানি গ্লাসের ভিতর ইয়া দিয়ে পানি খাওয়াই দিল। তো অনেকদিন পরে আমার এটা বাবা বললো যে আসলে তুমি যে ওখানে যেটা দেখছিলে ওটা তো তোমার বড় মা ছিল না, তোমার বড় মা তো বাসায় ছিল, ওইটা হলো অন্য যাচ্ছি। তখন আমি কিন্তু টয়লেটে যাইনি, তোমার বড় মার কাছে আসছিলাম, তোমার বড় মারে মানে সবকিছু বুঝে বললাম যে এ ব্যাপার ও নিয়ে আসতেছি, তা দিয়ে আপনি এটা বললেন।
আসলে কোন এক কারণে বড় মা ঢুকে যাচ্ছেন বেদবাগানের ভিতরে, এটা শুনেই আপনার বাবার সন্দেহ হয়।
জি জি জি।
এবং সে তৎক্ষণাৎ বাথরুমে যাওয়ার কথা বলে চেক করতে যায় যে বড় মা আসলে কোথায়।
জি জি।
এবং জেনেও আপনাকে বলেনি, কারণ আপনি তখন বাচ্চা মানুষ, আপনি ভয় পেয়ে যাবেন। পরবর্তীতে সে আপনাকে এসে বলে যে না আসলে সেটা তোমার বড় মা ছিলই না।
ছিল না। জি।
আমরা একটা ঘটনা শুনেছিলাম দর্টিনের কাছে আপনার, যে পুকুরে কোনো কিছু একটা মনে হয় ঘটেছিল, কোন একটা পুকুরে।
জি জি।
সেটা আসলে কি ছিল?
সেটা হচ্ছিল ওইখানে বিশাল বড় একটা পুকুর আছে, আর অনেক বড় গ্রাম, তো ওখানে মানে বিশাল বড় জায়গা ফাঁকা, ওইখানে একটা মানে পুকুর আছে। ওখানে এমনিও মানুষ আগে রাত্রেবেলা মানুষ দেখতো, মানে মানুষ হাঁটা চলা করতো, ঘোড়া দৌড়তো, ঠক বক করে ঘোড়া দৌড়তো, এবং রাত্রে ওই আশেপাশে যাদের বাড়ি ছিল রাত্রেবেলা শুইলেও শব্দ শুনতো যে ঘোড়া দৌড়ানো,
পুকুরের আশপাশ দিয়ে,
পুকুরের আশপাশ দিয়ে ঘোড়া দৌড়ছে এবং ডাকতেছে। তখন সবাই মানে মোটামুটি শুনতো, এবং আমিও যখন ঘুমাই যায় রাত্রে তখন আমিও এটা শুনছি। তো আমাদের ওই ভয় ছিল না, আমার আবার দাদা কবিরাজ, আমি ওই যে দেশ গ্রামে গাজীর গীত হয় না, গাজীর গীত গান টান, একদিন গাজীর গীত শুনে তিন গ্রাম দূরে গেছিলাম গাজীর গীত শুনতে, তখন ওই ফাঁকা ওই জায়গায় দিয়ে আসছে, ওই ওই গ্রাম থেকে ওই জায়গায় দিয়ে আসা লাগে, রায় তখন আড়াইতে বাজে, ওখান থেকে আসতেছি, তখন দেখি যে ওইখান থেকে একটা লোক লম্বা মানে ওখান থেকে হাঁটতেছে, ঠিক আছে, কোনো শব্দ টব্দ নাই, আমাদের দিকে আসতেছে। বললাম দাদা ওই যে কি একটা লোক আসতেছে সাদা পরা, অনেক বড়, প্রায় সমস্যা না দিকতে আনা, চলো আমরা যাই হাঁটতে থাকি। দাদা কি দুলু পড়লো আর যে সাইড ওই বালু দিচ্ছে, বালু খাবলা দিয়ে ধরে আর সাইড সিটে, আর আমার কাছে তো তখন তামিজ আছে, ঠিক আছে, আমি দাদার হাত ধরে আসতেছি, এক পর্যায়ে কোনো কিছু ওখানে এলো, কোনো সমস্যা হলো না। তো দাদা আসার পরে আমি বললাম দাদা ওখানে ওনার কি দেখলাম, কয় যে ওই জায়গায় ওখানে ভয় খায়, তো ওই জায়গায় একজন আগে একটা লোক মারা গেছিল গলায় দড়ি নিয়ে, ওই লোকটাই মাঝে মধ্যে মানে দেখা যায়, ওই লোকের চুল ধরে আর কি, ওটা হচ্ছিল ভয়, ওই লোকের চুল ধরেই মানে মানুষকে দেখা দেয়, অনেক মানুষ এটা দেখে, এটা কোনো আনা। দুইটা লোক মরছে, একটা গলায় দড়ি দিয়ে আর একটা হচ্ছিল বিষ খেয়ে মারা গেছে, একটা হচ্ছিল মেয়ে একটা হচ্ছিল ছেলে, দুটো লোকটার মানে মাঝে মধ্যে দেখা যায়। আর ওখানে অল টাইম ঘোরা দৌড়ায়, এখন একটু কম, কারণ এখন তো লোকজন ঘর টর বেশি হয়ে গেছে, এখন তারপরেও যদি মনে করেন যে গভীর রাত্রে একা একা যদি বেরোন হয়তো ঘোড়া দেখতে পারবেন না, কিন্তু শব্দ শুনতে পারবেন ঘোড়ার গভীর রাত্রে,
এখনো সেটা
এখনো মাঝে মধ্যে শোনা যায়।
তাহলে আমি আর রেহান কোনো না কোনো একদিন আপনাদের গ্রামে চলে আসবো।
জি জি জি।
আচ্ছা, তো সেখানে আর আপনারা ওই দিন খুব স্বাভাবিক ভাবে চলে আসতে
পারছেন? স্বাভাবিক ভাবে চলে আসছি, ওই দিন আর কোনো সমস্যা হয়নি। তো ওইখানে ওই ডাঙ্গার ভিতরে গাব গাছের বাগান আছে, গাব গাছ বেল গাছ,
ওই পুকুরটার ওখানে,
হ্যাঁ হ্যাঁ ওই জায়গায়, তো ওই বাগানে বেল পাখি থাকতো, গাব পাখি থাকতো। তো আমরা কয়েকজনে গেলাম আমার সাথে আরো লোকজন, দিনে দুপুরের দিকে ঘুরতে ঘুরতে গেছি, তখন দেখি গাছে তিনটা বেল পাখি রয়েছে। তো আমি বললাম যে পারি, তো আর কয়েকজন বললো না এটা পরের তা পাওয়া ঠিক হবে না, তো পরে ওখান থেকে দেখে দেখে চলে আসলাম। আমার আবার মানে লোক মানে ইয়াদ আছে যে আমি ওই বেল পারবো। পরের দিন দুপুর সময় গেছি স্কুল থেকে, হ্যাঁ একাই গেছি, তখন দেখি বেল তিনটা ভেঙে গেছে, ডাকে উঠছি আমি, রাতে উঠে আমি কোটা দিয়ে বেল পারছি নিচে পড়ছে, পরে বেল তিনটা পাড়িয়ে নিচে নামছি আমি, নিচে নামে দেখি কোন বেল টেল কিছুই নাই নিচে, তখন আমার একটু ভয় ভয় লাগলো, কি ব্যাপার বেল
আর কেউ ছিল সেখানে
না, ওখানে কেউ ছিল না, তখন বেল কোথায় গেলো, বেল অনেক খোঁজাখুঁজি করছি, তখন পাই না, পরে আজকে বেলই খাবো না চলবে, দাদার কাছে বললাম দাদা ওই জায়গায় আমি আজকে তিনটে বেল পারছি উপরতে ফেলালাম নিচে আসে দেখি কিছু বেল টেল কিছুই নাই, তো দাদার কাছে তুমি তো আসলে জানো না ওইখানে তো কোনো কিছু পারলি মনে করো পাওয়া যায় না, ওখানে একটু সমস্যা আছে, ওখানে মানুষ এমনি দিনে দুপুর গেলে মানুষ ভয় পায়, তুমি ওখানে গেছো কা, তুমি
ওখানে কি যেই পারতে যায় কোনো কিছু মানে,
হ্যাঁ নিচে কোনো কিছু মানে পারলে কিছু মানে পায় না, দাদা আমার অনেক বুঝাইছে কয় হয় না আর এদিক সেদিক কোনো জায়গায় যাবা না, আর এই যে তাবিজ দিছি তাবিজ শরীর তো কখনো খুলবো না, আমার শরীর এখন বন্ধু বন্ধু দিয়ে আছে, তো ওইখান থেকে দেশের ঘটনা এখানেই শেষ,
এরপরে হচ্ছে ওখান থেকে আপনি ঢাকায় চলে আসলেন,
চলে আসলাম
ঢাকাতে, কি কোনো কিছু একটা মনে হয় ঘটেছিল আমরা যতটুকু শুনছি,
হ্যাঁ হ্যাঁ ঢাকা ঘটছে, এটা হলো 22 তারিখের ঘটনা,
22 নভেম্বরের ঘটনা,
22 নভেম্বর,
ওকে
আমি রাতে ক্যাশ ক্লোজ করতে কেশিয়ার অনেকদিন পরে কথা মানে জমছে, উনি আর কি রেস্টুরেন্টে থাকে না, উনি ওই দিন রেস্টুরেন্টে রয়েছে, থাকার পরে রেস্টুরেন্ট থেকে আমি খাওয়া দাওয়া করলাম, ওখানে করার পর অনেক কথাবার্তা বলার পরে তখন রাত 12:30 বাজে, তো আমি অফিসে আসলাম, মানে অফিস মানে রেস্টুরেন্টের ভিতরে একটা অফিস আছে, অফিসে টাকা রাখতে আসলাম সবকিছু, এসব অফিসে ঢুকছি আমি সবকিছু, অফিসে আবার আসে সব মানে মানে ভাগ ভাগ আছে, তো ভাগ ভাগ জায়গায় আমি সবকিছু রাখলাম, গুনে গুনে রাখলাম, গুনে গুনে ঠিক আছে, রাখার পরে আমি ড্রয়ার লাগাবো, তো আমার পিছের থেকে তারেক আয় আমরা পাঞ্জাব দেবি, তা এই এটা বলতে হলো আমার এখানে আরো 4 বছর আগে আমাদের মালিকের শালা ছিল আমার সাথে অনেক আমার অনেক ভালো জন, মানে আমার থেকে 2-3 বছরের বড় হবে, তো আমার সাথে প্রায় সময় পাঞ্জাব থাকতো, উনি এখন ওখানে থাকে না, তালা লাগাবো লাগাবো এই টাইমে পাশে আমার পিছনে এবার টাক দিয়ে তাই তাহলে কাজ পাঞ্জাব দেবি, আমি চালাম দিই যে উনি রাশেদ ভাই, তখন আমার দেখার পরে আমি বসে মনে হয় রাশেদ ভাই আসতে মনে হয় আসে মনে হয় ডাইরেক্ট ডক্স আসতেও পারে, আমি ডোয়ারটা তালা মারি চাইছি দেখি নাই, আমি তখনও কিছু বুঝতে পারিনি, আমি বসে মনে হয় যে হয়তো বাইরে গেছে হয়তো আসতে আসতে বাইরে আছে, বাইরে যেয়ে আমি সবাই জিজ্ঞেস করছি সবাই উঠে, কিছু লোক ঘুমাই গেছে কিছু লোক ইয়ে আছে মানে কথা বলতেছে, আমি তাদের বললাম রাশেদ ভাই আসতে, কয় না আমি তো আর ভালো করে দেখো রাশেদ ভাই আসতে, তো রাশেদ ভাই আমার এই মাত্র ডাকতো আমার কাজ দিয়ে বললো যায় আমরা পাঞ্জা ধরি, বললাম যে খোঁজাখুঁজি কর, কয় না আমি আমি পরে আবার লাইটটা জ্বালাই দেখলাম যে রাশেদ ভাই, পরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে রাশেদ ভাই বললাম রাশেদ ভাই আপনি কোন জায়গায়, আমি তো খুলনা আমি বাসায়, ঠিক আছে তখন আমার একটু ভয় ভয় আসলো যে এটা কাকে দেখলাম, এটা তো রাশেদ ভাই না, তাহলে অন্য কিছু, তাহলে আমার তাবিজটা থাকা দিয়ে মনে হয় আমি ই হয়েছে, নাহলে তো আমি মানে সমস্যা হতো না, আমার শরীরে টাচ করছে এবং রাশেদ ভাই চুল ধরে একবারে,
ওকে অন্য আর কেউ ওনাকে দেখতে পায়
না, না না
সঙ্গে যে মানে কেশিয়ার ছিল,
কেশিয়ার ছিল তার যে জিজ্ঞেস করছি আরো স্টাফ ছিল তার যে জিজ্ঞেস করছি কয় না আর রাশেদ ভাই তো আসেনি, তখন আমার একটু মনের ভিতর ভয় ঢুকে গেলো, তখন আমি পরে বুঝতে পারলাম যে না আসলে তো এটা না এই ঘটনা যে আমার যে সমস্যা গুলো আছে ওইটাই হবে, তখন মানুষ
আপনার সাথে সর্বশেষ ঘটনা
এটা ই করে পরে আমি আপনাদের ফোন দিছি যে
ওনাকে যে সেই যেটা শুনলাম আমরা রেহান এই ছোটবেলা থেকেই কোনো না কোনো একটা কারণে এই বিষয়গুলো ওনার সাথে রিলেটেড হচ্ছে, কিন্তু কোনো বড় ধরনের ক্ষতি করতে না পারলেও কিন্তু একটা বিষয় আমার কাছে খুব মানে অস্পষ্ট হয়ে গেল, মানে ওনাকে আমার মনে হচ্ছে কোনোভাবে টার্গেট করা সেটা কেন হতে পারে,
এটা এটা আমার মনে হয় কি জানিস এটা কিছু ব্যাপারে আমাদের নলেজ অনেক কম, হ্যাঁ ফর এক্সাম্পল আমি জানি না তোর ব্যাপারে নলেজ আছে কিনা, গণনা বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ গ্রহ নক্ষত্র তারা এগুলো দিয়ে গণনা করে, আমার কেন জানি মনে হয় যে এই ধরনের কিছু গণনা যদি আমরা ওভারঅল একটা অ্যাভারেজ ভাবে করতে পারি দেখা যাবে কিছু কিছু মানুষ এই সেক্টর গুলোকে টানে, এই ধরনের ব্যাপারগুলো তাদের ক্ষেত্রে এই কারণে ঘটে বেশি,
হ্যাঁ কিছু বিষয় থাকে যে কারোর রাশি এবং জন্ম হওয়ার সময়
জন্ম লগ্ন কে জন্ম সংখ্যা ইত্যাদি অনেক কিছু মিলিয়ে ঝুলে অনেক ব্যাপার আছে,
কিছু ব্যাপার আছে,
হয়তো বা আরেক ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছিল,
জি আসলে আমি একটা জিনিস মানে ইম্পর্টেন্ট বলতে ভুলে গেছি, এটা হচ্ছিল যে আমি এই যে রেলগেট মানে সাইদাবাদ রেলগেট আমার ওই যে এর আগে যখন উপরে উঠে নিয়ে গেলো তখন তো দেশে গেছিলাম, দেশে থেকে আসার পর মাঝে মধ্যে মানে ডাকতো, ওই কারণে আমি রেলগেট এক হুজুরির কাছে গেলাম, মানে উনি এগুলাই করে, তো উনি আমার মাটি তারপরে সরিষার তেল মানে খাঁটি মানে নদীর মাটি আমি মাওয়া ঘাটে যে নদীর মাটি আনলাম, উনি বললো যে হ্যাঁ তোমার তো তুমি তো বাইসে যাচ্ছ তোমার একটা ইয়ার কারণে, মানে সবচেয়ে আপন কিরকম তোমার সবচেয়ে ভালো জানতো বেশি মনিটরে গেছে, মারা গেছে। তা আমি বললাম আমার সবচেয়ে বেশি ভালো জানতো আসলে আমার দাদা, আমার দাদা কবির এসেছিল, উনি পাঁচত্ব নামাজ পড়তো, তাপ দাঁড়িয়েও আছে সবসময় পাঞ্জাবি পরে থাকতো, আর আমার নানা অনেক ভালো জানতো, উনিও পাঁচত্ব নামাজ পড়তো। তো ওনারা দুজনই মারা গেছে। তো উনি বললো যে তাহলে তোমার দাদা না হলে তোমার নানা যেকোনো একজনের মাধ্যমে আল্লাহ তোমাদের এইভাবে বাঁচাই নিচ্ছে। দেখ তুমি মানে উনিও আমাকে পরে কিছু লিখে দিল যে এগুলো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পড়ে পড়ে শুনি। তা আমার মাঝে মধ্যে আমি পড়তে পারি না আমার সময়ের কারণে, মাঝে মধ্যে গ্যাপ যায়।
ওকে, তার মানে কোনো না কোনো ভাবে উনি কোনো কিছুর দ্বারা টার্গেটেড এবং কোনো না কোনো ভাবে আবার সেভ হয়ে যায়।
মজার ব্যাপার হচ্ছে এই পর্যন্ত ডরে কিন্তু আমরা এই নিয়ে মনে হয় তৃতীয় জন এরকম পেলাম যাদেরকে আমাদের মনে হয়েছে টার্গেটেড, কন্টিনিউয়াসলি কানেক্টেড টু সামথিং লাইক দ্যাট, টার্গেটেড টু সামথিং লাইক দ্যাট। ওই যে সবসময় যেটা বলি দোস, হ্যাঁ, যে এগুলো কিন্তু কিছু মানুষের সাথে স্পেসিফিক্যালি একটু বেশি ঘটে,
রাইট? এইসব ঘটনার ক্ষেত্রে তারা একটু স্পেশাল। এবং এক্ষেত্রে আসলে মানে উনি যেই শেষে যেই মানে হুজুরের কথাটা বললো যেভাবে মানে কেউ একজন ফেইথ করছে, আমার না এই বিষয়গুলা কখনো কখনো একটু মানসিক মনে হয়, মানে
অনেক ক্ষেত্রে মানসিক মনে হয়, তারপরেও এরকম ঘটনা কিন্তু ঘটে। ফর এক্সাম্পল আমি তোকে একটা ঘটনা বলতে চাই, দুঃসম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে শুনি, তার সাথে এই ঘটনাটা ঘটেছিল। ছোট্ট করে ঘটনাটা বলি, ঘটনা ছিল এরকম যে সে রাত্রে তার বাস মিস হওয়ায় বা জ্যামে পড়ায় কোনো একটা রিজন ছিল, সে তার গ্রামের বাড়িতে, তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালের দেবত্র এলাকায়। তো ওখানে সে যাওয়ার পথে যখন পৌঁছায়, তখন তার পৌঁছানোর কথা ছিল রাত্রে 8:30-8:30, বাট কোনো এক কারণে তার পৌঁছাতে পৌঁছাতে হয়ে যায় রাত 11:30। 11:30 সময় সে যখন পৌঁছায়, তো সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, যাচ্ছে একা একা, এমনিতেই সে একটু ভীতু ধরনের মানুষ। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার মনে হয় তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং পেছনে কেউ একজন হাঁটছে, একই সাথে তার দুটা ফিলিংস হয়। এবং সামনে দাঁড়িয়ে থাকাটাকে এক পর্যায়ে তার মনে হয় সামনে যে গাছটা সে দেখতে পাচ্ছে সেই গাছটা আসলে গাছ না, গাছটা মুভ করছে কোনো একভাবে। তো এই সময় সে প্রচন্ড ভয় পেয়ে প্রায় সেন্সলেস হয়ে যাবে এমন একটা পর্যায়ে চলে যায় যে সে আর থাকতে পারছে না, যেহেতু আমি আগেই বলেছি সে এমনিতে একটু ভীতু প্রকৃতির মানুষ। এই সময় পেছন থেকে তাকে একজন ডাক দেয়। ডাক দেওয়ার পরে সে আর কিছু চিন্তা না করেই পেছনে তাকায় এবং পেছনে তাকিয়ে প্রচন্ড আশ্বস্ত বোধ করে যে তাদের বাড়ির দারোয়ান, মানে ইনফ্যাক্ট ওই দিকটাতে আমিও মাঝে মাঝে গিয়েছি, ওখানে সিস্টেমটা হচ্ছে দারোয়ানদের একটা বা কাজের লোকদের একটা জায়গা থাকে, তারা নিজেদের মতন ফ্যামিলি ওয়াইজ কাজের লোক থাকে, মানে তার বাবাও চাকর ছিল এখানে, তার বাবার বাবাও এখানে এই ফ্যামিলির সাথেই চাকর হিসাবে কাজ করতো বা ধান খেতে কাজ করতো এভাবে। তো তাদের মধ্যে একজনকে দেখে সে প্রচন্ড আশ্বস্ত হয় এবং সেই লোকটি তাকে বলে যে তুমি এত রাত্রে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছ, আর যদি যাও তুমি আগে থেকে কেন বাসায় জানাওনি, তাহলে আমরা কেউ তোমাকে নিতে আসতে পারতাম। তো এক পর্যায়ে তাকে বাসা পর্যন্ত দিয়ে আসে, বাসা পর্যন্ত দিয়ে আসার পরে বলে যে তুমি ভিতরে যাও, আমি এখনই তোমার ভাবির সাথে কথা বলে আসছি। তো তারপরে তখন সে যখন যায়, তখন সে ভিতরে ঢুকে জানতে পারে যে যেই লোকটি তাকে মাত্র পৌঁছে দিয়ে গেছে সে প্রায় 7-8 দিন আগে মৃত্যুবরণ করেছে। এবং সে তাকে মানে সবচেয়ে সুন্দর যে এক্সপ্লেনেশনটা আমার চাচাতো ভাইয়ের কাছে আমি পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছিল, একই সাথে ইমোশনাল এবং ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে উনি মৃত্যুর পরেও আমাদের প্রোটেকশনই দিয়ে গেছেন।
হতে পারে সেটা, মাঝে মাঝে আমার মনে হয় যে বিষয়টা মানসিক,
থিংস হ্যাপেন ম্যান,
রাইট?
অনেক রকম ক্ষমতা নিয়ে আমরা জন্মাই। বাট
যাই হোক,
ওকে দোস্ত, তাহলে তারেক ভাইয়ের গল্প তো শুনলাম। আমাকে সবচেয়ে অবাক করছে সত্যি কথা বলতে, ওনার ও যে উপরে উঠে রাখছে এবং এটা 7-8 জন দেখলো, দ্যাট ইজ মানে অ্যামেজিং ম্যান, এটা মানে কি বলবো। এই সিন যদি তোর দেখতে হয়, তুই তোর সামনে যদি ঘটে,
এই সিনটা আমার কাছে অনেকটা মানে একটু সিনেমা স্টাইলও মনে হতে পারে।
সেটা তো তাই মনে হবে,
মনে হচ্ছে যে কোন একটা সিনেমা দেখছে, কিন্তু 6-7 জন মানুষ সেটা দেখেছে, এটা হচ্ছে
কারণে আমি এটা ওই সময় এম্প্যাথাইজ করছি যে আপনার সাথে যারা ছিল তারা কি সবাই আপনাকে এই অবস্থায় দেখছে কিনা। ইট ইজ হরেটিক ম্যান। যাই হোক, তো আমাদের সাথে সোহেল ভাই আছে। সোহেল ভাই, এবার আপনার কাহিনী টাহিনী কিছু শুনবো, বাট তার আগে আপনার পরিচয়টা একটু যদি জানতাম।
আমার নাম সোহেল রানা, আমার গ্রামের বাড়ি পাবনাতে,
বলেন তো আপনার কি শীতে খুব কষ্ট হচ্ছে?
ঠান্ডা একটু লাগতেছে, মানে
শীতের দিন তো আসলে আসলে আপনার ঘটনা মনে হয় বলতে গেলে আমরাও আমি যে এখন বলছি এখনই গায়ের রোম দাঁড়িয়ে
যাচ্ছে, সেটাই।
আচ্ছা, তারপর কি হলো? আপনি ওই জেলে পাড়ার কথা?
জেলে পাড়া, ওই জেলে পাড়ায় মানে বিশাল একটা বড় বাগান হয়েছে, মানে অনেক বড় নাম করা বাগান, জেলে পাড়া বাগান বলে। বিভিন্ন ধরনের ফলের গাছ আছে ওখানে, মানুষজন নাই, মানে বাড়ি ঘর নাই, বাগান দুই সাইডে বাগান, মাঝখান দিয়ে রাস্তা আছে, আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে বাজারে যেতে হয় রাস্তা দিয়ে।
আচ্ছা আচ্ছা।
আমাদের গ্রামের লাস্ট সীমানায়, মানে আমাদের গ্রামের সীমান্তের বাইরে আর একটা গ্রাম যে সময় অ্যাডজাস্ট হবে, ওই মাঝখানে আবার একটা শ্মশান আছে, মানে এটা হচ্ছে আমাদের গ্রামের পূর্ব পাশে।
আচ্ছা।
আর বাগানটা হচ্ছে পশ্চিম পাশে।
আচ্ছা।
পূর্ব পাশে শ্মশান আছে, রাস্তার ডাইন সাইড হচ্ছে আপনার, মানে আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে যাইতে রাস্তার হাতের ডাইনে পরে হচ্ছে আপনার শ্মশানটা, আর তারপরে পরে নদী, আর বাম দিকে হচ্ছে আপনার বিশাল বড় মাঠ। এগুলো পাড়ি দিয়ে তারপরে হচ্ছে আপনার অন্য একটা গ্রামে যেতে হয়। পরে এমন সময় আপনার হচ্ছে এই গ্রামে মনে করেন যে আরো কিছু কিছু জায়গা আছে, আবার মনে করেন যে মাঝখানে আমাদের গ্রামের মাঠের মাঝখানে একটা এলাকা আছে যেটা খুকশিগাড়া বিল বলে, হাওর, মানে জমি চাষ করে কিন্তু সেখানেই এই খুকশিগাড়া নামে একটা বিল আছে, হাওর আছে, মানে ওখানে খুব ভয়াবহ অবস্থা হয় বিলটা।
কেন?
ওখানে যে জায়গাগুলোর কথা বললাম, এখানে তিনটা জায়গায় খুব ভয়াবহ অবস্থা, আর হচ্ছে এখানে সবগুলোই আমি গল্প শুনছি কিন্তু আমি বিশ্বাস করি না, কিন্তু আমি বিশ্বাস করছি তিন জায়গায় যখন আমারে নিয়ে ঘটনা ঘটছে, তারপর আমি বিশ্বাস করছি যে না এটা সত্যি
ঘটেছে আপনার সঙ্গে। শুনে
যেরকম হচ্ছে আপনার শ্মশানের ঘটনাটা যদি বলি,
মানে
আরো একবার স্বাগত জানাচ্ছি দৌড়ে, এবং একই সাথে ছোট্ট একটা বিরতির জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে বলছি। আমরা ফিরে আসবো রাত 12:06। কিভাবে শুনছেন আপনি এই মুহূর্তে? আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা সুমন ও রেহান, সঙ্গে রয়েছে লোবান, এবং আমরা আজকে দৌড়ে রয়েছে এমন একটি ভৌতিক জায়গাটিতে যেখানে বসে আপনারা আমাদের বেশ কয়েকজন বন্ধু তারেক, সোহেল, অসাদুল এবং ফরিদের জীবনে ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনার সম্মুখীন হবেন। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। ততক্ষণে সম্ভব হলে আমাদের ফেসবুক থেকে একটু ঘুরে আসুন, দরের বেশ কিছু ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio.fm89.2।
Welcome to our show, Apple Energy. What do you do? বাড়তি এনার্জি মানুষ কোথায় কাজে লাগাচ্ছে সেটাই দেখবো আমরা এই শোতে। ওই তো দেখা যাচ্ছে কিছু লোক স্পিড খাচ্ছে। আরে আরে, আপনারা এত বড় একটা কামান নিয়ে খোঁজ লাগাচ্ছেন?
গাড়িতে মশার খুবই উৎপাত, তাদের সাহায্যটা করতেই এই কামান লাগা আর কি।
হ্যালো, আমি সুস্মিতা। আজ সকালে বিক্রয়.কমে আমার পুরনো ল্যাপটপটার ছবি সহ অ্যাড দিয়েছিলাম, তারপর থেকে 12 জনের কল এসেছে এবং বিক্রিও করে দিলাম।
বিক্রয়.কম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস।
দিনরাত 24 ঘন্টা আনলিমিটেড ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ। বাংলা লিঙ্কের 10 টাকা বা তার বেশি মূল্যের যে কোনো 3G বা 2G প্যাকে প্যাক কিনতে ডাল 5000#। এখন সব ফ্রেন্ডের সাথে কানেক্টেড থাকো দেশের 64 জেলায় বিস্তৃত সবচেয়ে ফাস্ট বাংলা লিঙ্ক 3G তে। এবার নতুন কিছু করো বাংলা লিঙ্ক।
আমার একমাত্র বইয়ের জন্য এক কাপ গরম চা।
একদম কথা বলবা না।
ওকে ওকে।
আবার
কথা বলতে মানা করেছো, শব্দ করতে তো মানা করনি।
চত্বর শব্দ
কথা তো সব তুমি বলছো। খাবে নাকি এক চুমুক চা?
আগে বলো, কখন আর এমন করবে না?
ওকে বাবা, আর কখনো এমন করব না।
জামানি অবশেষে ভাঙল অভিযান, সেই শ্রেষ্ঠ ব্লেন্ডে ইস্পাহানি মির্জাপুর এখন নতুন প্যাকেট। জামানি লাইফটা ভরপুর, জামানি ইস্পাহানি মির্জাপুর।
মশক কি বলতো,
এত কটাচ্ছিস কেন?
তোর ঠোঁট সারা বছর এত সুন্দর পিঙ্কি স্টফ থাকে কিভাবে?
বলবো না,
প্লিজ বল না।
আমি ইউজ করি লিপ আর চেয়ার কালার,
তাই এটা কি লিপ কেয়ার বাম?
ক্লিপ কেয়ার বাম, কিন্তু সাথে কালার আর নারিশমেন্ট। এর ভিটামিন এবং অলিভ অয়েল ঠোঁটকে আরো সফট করে।
বাহ, কালারটাও তো দারুণ ন্যাচুরাল আর অ্যাট্রাকটিভ।
হ্যাঁ, আর শুধু তাই নয়, সূর্যের ইউভি রে থেকেও তোর ঠোঁটকে প্রোটেক্ট করবে লিপ আর চেয়ার কালার।
ঘড়ি
এখন সময় রাত 12টা।
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুনুন রাত 12টার এবিসি খবর। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদেশি লীগ খেলার ওপরে দেড় বছরের যে নিষেধাজ্ঞা ছিল তা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফলে বিদেশে খেলতে আর কোনো বাধা নেই সাকিবের। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে আনুষ্ঠানিক এই ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড থেকে অনুমতি না নিয়ে বিদেশে খেলতে যাওয়া এবং আচরণগত সমস্যার জন্য এই বছরের 7 জুলাই সাকিবের ওপর নিষেধাজ্ঞা দেয় বিসিবি। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আব্দুল সুবহানের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার মামলাটির বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচার বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার জন্য জাতীয় সংসদে ষোড়শ সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে একটি অস্থায়ী আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বেতন ও অন্যান্য আর্থিক সুরক্ষা বাড়ানোর পরও দুর্নীতি কমেনি, একথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে আরো বলেন, দেশের সব জনগণের অর্থনৈতিক অবস্থা ভালো হলে দুর্নীতি কমবে। অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফর নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানিয়েছেন। এদিকে তিন দিনের মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছান শেখ হাসিনা। অবশেষে প্রস্তাবিত ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তিতে সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কুচবিহারের দিনহাটা মহকুমার ডাকুরহাটে জনসভায় তিনি এই কথা জানান। ছিটমহলবাসীর পুনর্বাসনের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে জানিয়ে তিনি বলেন, তাদের উন্নয়নের জন্য রাস্তাঘাট, বাজার, স্কুল, কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হবে। শুনলেন রাত 12টার এবিসি খবর। ফিরে যাচ্ছে এবিসির অন্যান্য আয়োজনে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2। চোখ দিন আমাদের ফেসবুক পেজে, আর যে কোনো সময় সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2221 এই নম্বরে।
যখন শীতের তাপমাত্রা যায় নেমে আনন্দ উল্লাস বহুগুণ বাড়ে ফ্রিজ অফ ক্লিয়ার লেমনে। ফ্রিজ অফ দি ক্লিয়ার লেমন, শীতে আনন্দ হোক সেই রকম।
সবাই পজিশন নে। মনে রাখবে কুংফু শিখতে চাই মনে আছে, তাই এই না
ঝল আর
ঝলসে ওঠো ঝালের পেটে, রুচির ঝাল চানাচুর, ঝালেই জাদু।
ওয়েলকাম টু আওয়ার শো, এত এনার্জি দিয়ে কি করবেন? স্পিড খেয়ে বাড়তি এনার্জি মানুষ কোথায় কাজে লাগাচ্ছে সেটাই দেখবো আমরা এই শোতে। ওই তো দেখা যাচ্ছে কিছু লোক স্পিড খাচ্ছে।
আরে আরে, আপনারা এত বড় একটা কামান নিয়ে খুব না যাচ্ছে?
গাড়ি যে মশার খুবই উৎপাত, তাদের সাহায্য করতেই এই কামান লাগা আর কি।
ও মাই গড, শুনলেন তো, স্পিড খেয়ে এত এনার্জি যে মানুষ এখন কত কিছুই না করছে।
স্পিড খেয়ে এনার্জি,
গাও গ্রামের গান সাথে দুই ছিলি পান হাওয়া বদলে যান। লোকগানের আয়োজন হাওয়া বদল আজ দুপুর দুইটার খবরের পর। সাথে থাকছি আমি শারমিন
আর আমি মাহবুব পিয়াল।
জি হ্যাঁ ভাই, প্রতি মঙ্গলবার বিকেল তিনটার খবরের পর।
মানে ভয়
রাত 12টার পরে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। দৌড়ে আপনারা শুনছেন কেবিসি রেডিও এফএমটি 9.2। আমি আরজি কিপ্রি আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। আজকে যে জায়গায় বসে আপনারা দরটা শুনতে পাচ্ছেন সেখানে তারা গত সপ্তাহে দরটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন রেহান। সাথে রয়েছে বিশাল একটি টিম এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এ ফাঁকে শুধু মনে করে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান যেটি আপনি কোনো গণমাধ্যমে প্রকাশ করেননি, তাহলে আসতে পারেন আমাদের ফোন নম্বরে। ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই।
আমি ছোটবেলা থেকে গান বাজনা করতাম, বিভিন্ন প্রোগ্রামে যাইতাম গ্রামে স্কুলে, বিভিন্ন যেরকম হচ্ছে 16 ডিসেম্বর, তারপর হচ্ছে 21 ফেব্রুয়ারি, এগুলো আসলে মানে আমি প্রোগ্রাম করতাম। এর সাথে আমার দুটা বন্ধু থাকতো, একজন ফুয়াতো ভাই আর একটা গ্রামেরই বন্ধু। একদিন হচ্ছে আপনার এটা 16 ডিসেম্বর হবে না 21 ফেব্রুয়ারি, আমার এত খেল নেই, 7-8 বছর আগে তো হতো, মানে যে কোনো একটা হবে। গান গাইতে গেছি, মানে আমাদের গ্রাম থেকে মাঝখানে একটা গ্রাম, তারপরে গ্রামে আমরা গেছি বিকাল, মানে সন্ধ্যার একটু আগে আসরের আজানে ওইদিকে আমরা বেরোইছি তিনজন। যাওয়ার পরে ওখানে গান শেষ করছি, খাওয়া দাওয়া করছি, আস্তে আস্তে আমাদের 2টা বাজে,
রাত 2টা।
আমাদের গ্রাম এমন অবস্থা, মানে কোনো দিক দিয়ে, মানে চতুর্দিকে বাংলাদেশের কোনো দিক দিয়ে মানে আমাদের ভালো মতো আমাদের গ্রামে ঢোকার মতো পরিস্থিতি নেই, রাস্তাঘাট ভালো নাই। মানে আমাদের গ্রামে যে দিক দিয়ে ঢুকবো, নাই নৌকা পার হইতে হবে, আবার শুকাই গেলে হাইটে যাইতে হবে মাঠের মধ্যে দিয়ে, আর পানি থাকলে নৌকায় পার হইতে হবে। আর যদি গাড়িতে যাইতে চাই তাহলে মনে করেন যে আমার 2 মিনিটের রাস্তা, আমি সোজা হাইটে যাবো 2 মিনিটের রাস্তা, আর আমি যদি গাড়িতে যাইতে চাই আমার আধা ঘন্টা ঘুরে তারপর আমার গ্রামে আসতে হবে, এরকম অবস্থা। তো ওখান থেকে আসার সময় রাত 2টা বেজে গেল, হাদল গ্রাম যে নামটা, ওই হাদল গ্রামে এসে তারপরে আমাদের হচ্ছে শ্মশানের কাছ দিয়ে আসতে হবে। এখন যদি রাস্তা দিয়ে যাই তাহলে শ্মশানের সাথ দিয়ে আসতে হয়, আর যদি শ্মশানের একটু দূর দিয়ে যাইতে চাই 200 গজ কিংবা 250-300 গজ দূর দিয়ে, তাহলে মাঠের মধ্যে দিয়ে সোজা নামতে হবে।
আচ্ছা আচ্ছা।
আমি করলাম যে বললাম বুলবুল নাম আমার ফ্রেন্ডে, বললাম যে বুলবুল রাত তো অনেক হয়েছে ভাই, আমার তো ভয় ভয় লাগতেছে শ্মশানের কাছে, এই সোজা যাই মাঠের মধ্যে, সোজা যাই যাতে শ্মশানটা আমাদের আয়ত্তের বাইরে থাকে, চোখের বাইরে থাকে, ওইদিক নজরই দেবো না, এরকম ভাবছি। তো বলে চল যাই, তিনজন তিনটা সিগার ধরাইছি, সিগার ধরাইছে হাতে, তিন সাইড রাখছি, একজনের হাতে একটা বক্স আছে।
আচ্ছা,
মানে এটা আমার ধারণা আছে যে আগুন কাছে থাকলে খারাপ কোনো কিছু মানে কাছে আসতে পারে
না,
এটা বিশ্বাস করে বেঁধে সিগারটা ধরাইলাম তিনজন। যাইতে যাইতে হঠাৎ করে বাম সাইডে যে শ্মশান, শ্মশানের দিকে আমার নজর গেছে, মানে ওই দিক তাকাবো না, আমি ভুলে থাকতে চাচ্ছি যে আমার সাইডে শ্মশান আছে, মানে অন্য মনের ভিতরে অন্য কিছু আনতে চাচ্ছি আমি, মনে মানে মন থেকে দূরে সরাই দিতে চাচ্ছি, সরাই দিয়ে আবার মনে মনে ভাবে এই অমুক দিন দেখলাম ওই অমুকরা হচ্ছে এইভাবে পুরাইছে, এইভাবে কাঠের উপর দিয়ে আগুন ধরায় দিয়ে পুরাইছে, এইভাবে পুরাইছে, এগুলো কল্পনা ভাসে আসে
প্রবৃত্তি আসবে।
কিন্তু আমি
ভুলতে যাবেন
তত, আমি ভুলতে চাচ্ছি আর আমি ওই সাইডে তাকাইতে চাচ্ছি না। কিন্তু বলবুরে বললাম, বলবুর আমরা ডাইন দিয়ে কাটে যাই, চল এখান থেকে সোজা একেবারে জায়গায় পানির ভেতর দিয়ে চলে যাবো। পানি আছে তিনজনই, এটা কিন্তু আমার একলার ঘটনা না, আমরা তিনজনই মানে ডান দিয়ে কাটে আমরা চলে যেতে চাচ্ছি, মানে ওইটার শ্মশানের স্পর্শ আমরা নেবো না। যতই ডাইনে কাটতে চাচ্ছি আমরা ততই বামে যাচ্ছি, মানে মনে হচ্ছে যে ডাইনে যাচ্ছে অথচ দেখতেছি শ্মশানের কাছে আসতেছে, এরকম এরকম হচ্ছে মানে জোশনারা। কিন্তু শ্মশানের কাছে যে সময় হঠাৎ করে মানে শ্মশান যে সময় আমার কাছে কাছে মনে হলো যে কাছে চলে আসি, সে সময় হট করে একটা আওয়াজ হলো যে একজন বলতেছে যে আগুন ফেলা না হলে তিনটারে কিন্তু খেয়ে ফেলবো, মানে এরকম একটা আওয়াজ আমরা তিনজনই শুনছি, শুধু আমি একলান। বুলবুল যে আসলো হচ্ছে ও আবার ভয় করতো, প্রচন্ড ভয় করতো, ধরে রাখছে আমার, ধরে রাখছে, আর ওই সুজ নাম যে ছেলেটা ও আর আমি সামনে আছে আর ও আমার ধরে রাখছে। আমরা সিগারেট খেলতেছি না, যেহেতু বললাম যে সিগারেট যেহেতু ফেলার কথা বলছে তাহলে তো সিগারেট ফেলানো আরো যাবে না,
যাবে
ফেলাই নেই, সিগারেট ফুরাইতেছে আবার জ্বলাইতেছে, মানে মিনিট যাইতেছে যাইতেছে, পরে আমরা শুধু কাটে আসতে চাচ্ছি কিন্তু কাটে পারতেছি না, হাঁটতেছি হাঁটতে পারতেছি না। অনেক সময় কিন্তু হয় যে হচ্ছে আমি ঘুমায় স্বপ্নে দেখতেছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কিন্তু দৌড়াইতে পারতেছি না, কিন্তু বাস্তবেই বাস্তবেই আমি ডাইনে কাটে যাইতে চাচ্ছি, মনে হচ্ছে যাচ্ছি কিন্তু আমি ওখান থেকে নড়তে পারতেছি না। এক পর্যায়ে মানে সোজা রাস্তার দিকে যখন আগাচ্ছি হঠাৎ করে মানে ওই জায়গায় ওই যে শ্মশানে ইয়ে আছে শেওড়া গাছ বলে, বিশাল বড় বড় গাছ, শেওড়া গাছ আছে ছোট ছোট পাতা কালো পাতা, ওই গাছের দুটো ডাল মানে এত জোরে বিকট ভাবে ভাঙলো মানে ভাঙে নিচে পড়ে গেছে, মানে দুইটা ডাল বিশাল ভাবে শব্দ হয়ে মানে ভাঙে নিচে পড়ে গেছে।
বড় ডাল
না, বড় ডাল গাছ বড় তো ডালও বড়, মানে ভাঙে পড়ে গেল যেরকম হচ্ছে ধরের দিন গাছের থেকে ভাঙার পরে সেরকম রাত কিন্তু তিনটা পার হয়ে গেছে। তিনটা পার হয়ে যাওয়ার পরে এখন আমরা ওই জায়গাতে আস্তে 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 আগাচ্ছি, আস্তে আগে সিগারেট খাচ্ছি আর আগাচ্ছি আগাচ্ছি, হঠাৎ করে তিনজন মানে বিশাল লম্বা মানুষ শ্মশানে, আমি মানে ওখান থেকে সরতে পারতেছি না, আমি মনে করতেছি আমি যাচ্ছি কিন্তু আমি ওখান থেকে যেতে পারতেছি না। আমরা তিনজন মানুষ বিশাল লম্বা মানুষ, কালো মানুষ, আপনার হচ্ছে এই কাঁথা দেওয়া, কাঁথা দিয়ে হাতে এরকম বাঁশ আছে, বাঁশ হোক আর কাঠ হোক যাই হোক লাঠি, লাঠি নিয়ে মানে দুরুম দুরুম করে বাইরেচ্ছে একজন, মানে
একজন আরেকজন কেন
তিনজন মিলে একজন বাইরেচ্ছে, মানে ওই যে যে সময় শোয়ায় না মানে মারা গেলে পুরা আগুন জ্বলে,
লাশ যখন পড়ার সময় চিতার উপরে যখন শোয়ানো হয় ওভাবে
তখন ওই আগুন ধরে দেওয়ার পরে শুনছে ওই যে আমাদের হেল্প কর, আমরা পাতেছি না, উঠে উঠে উঠতে চলে যাইতেছে, ঠিক আছে মানে আমাদের ডাকতেছে। আমরা বললাম এত রাত্রে তো এই জায়গায় হচ্ছে এই মানুষ ইয়ে দিবে না, এই একটু আগে দেখলাম ডাল ভেঙে পড়লো, তারপরে হচ্ছে আগুন ফেলাই দেওয়ার কথা বললো,
কোনো মানুষ ছিল না, শুধু ওই তিনজনই ছিল,
ওই তিনজনই অন্য কোনো মানুষ
সেখানে, যদি আসলেই মানুষ পড়ানো তো আরো অনেক মানুষ,
আর এটা তো ওখানে তো সেই সময় মানুষ আসার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে হচ্ছে আপনার ওরকম আমাদের ডাকলো যে আমাদের একটু হেল্প করো, ওরে তো আমরা দাবায় রাখতে পারতেছি না, আমাদের সাথে আসে একটু বাইরেও, এরকম করতে করতে আপনার হচ্ছে আজানের রক্ত হয়ে গেল। যত যাই হোক আজানের সময় কোনো কিছু হয় না, আজান দিল, আজান দেওয়ার পরে আমরা হচ্ছে তিনজন আবার টিকিট পেয়ে গেলাম। আমাদের গ্রামের লাস্ট মাথার যে লোকগুলো আছে ওরা নামাজের জন্য হাদুর গ্রামে মসজিদে যায়, দেখলাম যে নামাজের লোক বের হয়েছে, সে সময় আমরা আবার সরাসরি শ্মশানে দেখে গেলাম, পরে শ্মশানের ওখানে যাই কারো কিছু বলিনি, শুধু আমরা একটা জিনিস দেখলাম যে ডাল ভাঙছে কিনা এটা দেখবো। এখন যাই দেখি কোনো ডাল ভাঙা নেই, কিচ্ছু নেই ডাল ভাঙা নেই, কিন্তু আমার ফুফাতো ভাইটা অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যাওয়ার পরে ফুফাতো ভাই নানা আর আমার হচ্ছে দাদা ওই উনি আবার মাদ্রাসার শিক্ষক, উনি পানি পড়া ঠড়া দিয়ে ওই ঝাড়া ঠাড়া দিয়ে মানে সুস্থ হয়েছে, কিন্তু অনেকদিন মানে শুকাই গেছিল। পরে আমার সন্দেহ হলো যে শ্মশানে যা শুনছি আগে আমি বিশ্বাস করি নাকি, কিন্তু যখন আমার নিজের ব্যক্তিগত ভাবে আমরা ঘটলাম এই ঘটনার মধ্যে পড়ে গেলাম, তখন আমি বিশ্বাস করলাম যে না শ্মশানে কিছু আছে।
তো সোহেল ভাই, এটা তো শুনলাম আপনার ঘটনা, এই ঘটনার আগে আপনার সাথে কি এরকম কিছু ঘটেছে?
হ্যাঁ, এরকম আমার সাথে আর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই আম কোরআন উনি মানে আমরা পাঁচ সাতজন বন্ধু মিলে গ্রামের
বাড়িতে, মোটামুটি আপনার ছোটবেলার ঘটনাই বলতে পারেন,
ছোটবেলা ছোটবেলায় মানে তখন 14-15 বছর বয়স।
আচ্ছা, আমার
এই ফজরের আজান দিতে যে সময় সবাই ব্যাগ নিয়ে বস্তা নিয়ে আম কুড়াইতে যেতাম। একদিন আমাদের ওই যে জেলে
পাড়া গ্রামের কথা
বললাম, পাড়াটার কথা বলছিলাম, বাগান, ওই বাগানে সবাই যায় তো অনেক মানুষ যায়।
আচ্ছা,
একদিন হচ্ছে আমি ওই বস্তা নিয়ে মানে নিয়ত করে রাখছি যে আজকে আম কুড়াইতে যাবো, কারো ডাক দিব না, ভাগে হয় না, মনে করছি যে হচ্ছে আজকে কারো ডাক দিব না, একলা একলা যাবো। রাতে ঘুমাইছে ঠিকই, কিন্তু ঘুমানোর পরেও ঘুমানোর আগে চিন্তা করছি চেতন পাবো তো, এরকম একটা ইয়া ছিল যে যাবো সবার আগে, এরকম করতে এক পর্যায়ে দুটা বাজে, কিন্তু আমি কিন্তু জানি না দুটা বাজে, আমি চলে গেছি আমি জানি যে আজান দিবে, আজানের ভাব। আমি বাগানে গেছি, জেলেফারা বাগানে, যাওয়ার পরে হচ্ছে আম করাচ্ছে আপনার এই মাঠ সাইড দিয়ে, মনে করেন যে আপনার 15-20টা আম পাইছি। পরে তিনজন আসলো, এই যে বুলবুল, সুরুজ আর একটা নাম রাসেল,
ওনারাও চলে আসছে আম করাতে,
ওরা আসছে আমার সাথে আম করাচ্ছে। তাই ওরা বলতে বলতেছে কে আসছে তোরা, তুই আমার আগে চলে আসলি, ডাক দিলে না কিছু জন, তাই করলাম যে চলে যেহেতু আইসিস তাহলে আর ডাক দিয়ে কি করবো। পরে বললো যে ওই সাইডে যায়, মানে বাগানের ভিতর যে রাস্তা আছে, গলি আছে, গলির এই পাশেও বাগান, ওই পাশে বাগান, বাগানের ওই পাশে ওই যে নদী, ওই যে নদীর কথা বললাম ওই একই নদী, ওই ওই রাস্তার ওই পাশে ওই বাগানে যদি গিয়েছি, যাওয়ার পরে ওরা কি করে তো অনেক আম করাইছি, ওরা মানে দুই তিন সাইডে গেছে, আমি এক সাইডে করাচ্ছি, মানে প্রচুর আম, আপনার বস্তা এক পর্যায়ে অর্ধাঅর্ধি হয়ে গেছে, ঘরে নাই অর্ধাঅর্ধি, বস্তা বলতে কি বড় বস্তা না, কিন্তু এই যে বস্তা যে সময় আধাটা হয়ে গেছে সে সময় হচ্ছে হজরে আজান দিছে, সে সময় আমি লাফাই উঠছি, হজরে আজান দিলে এখন মানে তাহলে আমি কোন সময় আইছি, যে সময় সদর আজম থেকে সেই সময় আমার বুলবুল আর সুরজ আর হচ্ছে রাসেল, ওরা তিনজন এসে আমার বলছে যে শালা তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসিস, আমার ডাকিস না কিছুর জন্য,
আবার
তারা এই কথা বলতেছে। পরে করলাম যে মানে ওরা যে আসলো দেখ জড়ানো রয়েছে, এখনো ছাড়াই নাই, হাতের মধ্যে মুচড়ানো থাকে না, মুচড়ায় নিয়ে আসছে,
কেন ওনারা না এতক্ষণ কুড়ায় আপনার সাথেই কুড়ালো আম,
যে আমি সেই সময় জানতাম যে বুলবুল রাসেল এবং হচ্ছে ইয়া আপনার এই সুরজ আমার সাথে আম করাচ্ছে, মানে আমার একটু পরে আসছে, কিন্তু যখন আজান দিল, যখন ওরা এসে বললো কে আজকে আমার ডাক দিলেন, আমার ডাক দিলেন একা একা চলে আসলে কিসের জন্য, মানে আমার বাড়ি মাঠের মধ্যে আর ওদের পাড়ার মধ্যে, ওদের বাড়ি কাছ দিয়ে আমার যাইতে হয়, আমি খেয়াল করলাম ওদের হাতে ব্যাগ জড়ানো রয়েছে, মানে ব্যাগ এখনো ছাড়ানে, আম ঢুকালে তো ব্যাগটা আম তুললে ব্যাগটা ছাড়ানো হবে, হাতের মধ্যে জড়ানো রয়েছে, ওই কথা বলে সেই সময় মাথার মধ্যে ক্যাচ করলো সর্বনাশ, তাহলে এতক্ষণ আমি কারোর সাথে ছিলাম,
আপনাকে টোটালি ধোকা দেওয়া হয়েছে। ওই ওই তিনজন আসলে অন্য কিছু ছিল,
হ্যাঁ অন্য কিছু ছিল, মানে বুলবুল রাসেল আর হচ্ছে আপনার সুরজ,
আজানের সময় যখন অরিজিনালি আপনার ফ্রেন্ড রা আসে তখন আপনি, আচ্ছা তখন আপনি ওদেরকে খোঁজেননি?
না
বাকিরা অন্যরা,
না অন্যদের, ওরা যখন তিনজন আসলো, আসার পরে ওদের হাতে ব্যাগ যখন আমি জড়ানো দেখলাম, আমি চিন্তা করলাম তাহলে এতক্ষণ যারা আম ফুললো তারা তো আম আমার সাথে টুকাইছে, আম তো ওদের ব্যাগে আছে, ব্যাগ সরানো ছিল, কিন্তু এদের হাতে ব্যাগ জড়ানো রয়েছে, তা আমি ওদের আবার বললাম না যে হচ্ছে এই ঘটনা। পরে হচ্ছে ওই এই পাশ থেকে আমি ওই পাশে আবার চলে যাচ্ছি, যখন এটা ইয়া হয়ে গেল মনে করলাম এই বাগান দিয়ে আম খুলে চলে আসবো, পরে হচ্ছে আবার ওরা তিনজন আলাদা হইলো, আমার মতো আমি আলাদা হইলাম, মানে আমার অরিজিনাল বন্ধুরা এক সাইডে রইলো, আমি আলাদা হইলাম, আলাদা হয়ে আম করাতে করাতে এই বাগানে আসলাম।
আপনি এটা ইচ্ছাকৃতই করলেন?
হ্যাঁ আমি চলে আসলাম একাই, চলে জানি যে ভয় নাই, আবার দেখে যাচ্ছে এক মহিলা, সেই সময় আমার মহিলা, আমি সরাসরি মহিলার চোখে পড়লো, মহিলা চোখে পড়লো আপনার মুরব্বী বয়স্ক মহিলা, তো ওই মহিলা আমার ডাক দিল, বলে যে এই জায়গা দেখ আম গুছানো রয়েছে আম নিয়ে, ঠিক আছে, কিন্তু মহিলাটা আমি কোনোদিন দেখিনি, আমার পরিচিতও না, মুরব্বী মহিলা লাঠি হাতে, কিন্তু ওই মহিলা ওই যখন আমার ডাকলো আমি গেলাম না, আমি ভয় পাচ্ছি প্রচন্ড, মানে সাদা কাপড় পরা মহিলা, এমনি তো মুরব্বী মানুষ ভয় লাগে রাত্রে যদি সাদা কাপড় পরে লাঠি দেয়া হাতে, আমার প্রচন্ড ভয় লাগতেছে, মানে ওদের থেকে চলে আসলাম, আলাদা চলে আসলাম, পরে আমি যখন গেলাম না ওই মহিলা চলে আসতেছে, মানে চলে আসতে সবার ঠিক করে আমি আর তাকাবো না, আমি বাস চলে যাবো, মানে তার এরিয়া আমি চলে আসতে, কথা কোনো অ্যান্সারও দেয় না, কিছু বলে না, সে ডাক দিয়েছে আমি যাই নাই, আমি চলে আসতেছি, পরে কি করলো আমার মানে 15-20 দূরে দাঁড়ানো আছে ওই মহিলা হচ্ছে, মানে হাত না কি এটা আমি বলতে পারবো না, যেহেতু আমার পিছন থেকে হাত নাই, কোন একটা কিছু দিয়ে আমার এরকম আসর দিছে, টান দিছে, কিন্তু মহিলাটা কিন্তু অনেক দূরে দাঁড়ানো আছে, এবং পিছন থেকে আমার এরকম টান দিছে, টান দেওয়ার পরে আমার পিঠে কেটে যায়, এখনো দাগ আছে এই যে সাইডে একটা আছে, ওরকম পিছন থেকে যে সময় টান দিল, টান দেওয়ার পরে এই জায়গায় আমার জামা কোন তো ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে যাওয়ার পরে আমি ওখান থেকে দৌড়ে চলে আসি।
ওই মহিলা আপনার পেছনে আসছে কি আসছে না এটা দেখা
না, কিছু দেখে না, আমি শুধু দেখলাম যে মহিলা অনেক দূরে আছে 10-15,
কিন্তু সেটা একভাবে আপনাকে
ছুঁয়ে ফেলছে, মানে হাত দিয়ে হোক আর যেভাবে কেউ, মানে সে সময় প্রচন্ড ভয় পাইছি, যে সময় শরীরে হাত টানছে আমি খুব ভয় পাইছি, ভয় পাওয়ার পরে দৌড় মারছি, দৌড় মারার পরে এক দৌড়ে মানে রাস্তায় উঠছি, রাস্তায় ওঠার পরে ওই যে মানুষ ইয়াতে যাচ্ছে মসজিদের নামাজের জন্য যাচ্ছে, দৌড়ে এসে আমি দবাস করে পড়ে গেছি, মানে আমি সে সময় আমার অবস্থা খুব খারাপ, যে সময় শরীরে টাচ করছে আমার শরীর মানে খুবই অসুস্থ বোধ করতেছি, পরে আসার পরে আমি ব্যাগ ঠিক রেখে চলে আসি, ব্যাগ ঠিক কিচ্ছু আনিনি, আমার ব্যাগ ঠিক কিচ্ছু আনিনি, পরে হচ্ছে বললো যে কি হয়েছে, আমি বললাম যে এই ঘটনা, তারপরে জামা চেঞ্জ করলো, জামা চেঞ্জ করে সবকিছু দেখলো, দেখার পরে সত্যি দেখে এগুলো, পরে গাছ বাটা এগুলো দিয়ে ক্লিয়ার করে দিল, সকাল হলো, পরে আমার বাড়িতে নিয়ে আসলো।
এখানে একটা বিষয় হচ্ছে রেহান, যেটা দেখলাম যে ওনার এখনো দাগ রয়ে গেছে, মানে ওটা মানসিক কোনো কিছু, এটা ভাবার আর কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় বড় কথা বলেছিলেন, মহিলাটা আপনার কাছ থেকে এত দূরে ছিল, সেখান থেকে
বাড়িয়ে ছুঁয়ে ফেলার মতন অবস্থায়
অবস্থা ছিল না। তো আসলে এটা একটা অদ্ভুত বিষয়,
আমরা আসলে কখনোই এক্সপ্লেইন করতে পারবো না।
আসলে এরকম অদ্ভুত অনেক বিষয় আছে, যেমন মনে কর যে একটা ঘটনা আছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। একবার হয়েছে কি, কয়েকজন বন্ধু, প্রায় তিনজনের মতো বন্ধু মনে হয়, ইয়ট নিয়ে গিয়েছিল আর কি, জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছে। এটা অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের মাঝামাঝি কোনো একটা জায়গায় ওরা ছিল। তো ওদের স্যাটেলাইট ফোন ছিল, প্রথম দুই একদিন কন্ট্যাক্ট ছিল। তো এরপরে তৃতীয় দিন থেকে ওদের আর কোনো খোঁজ নেই।
আচ্ছা,
পরে অনেক সার্চ শুরু হয়ে যায়। সার্চ শুরু হয়ে যাওয়ার পরে, যেহেতু এটার নেভিগেশন সিস্টেম ছিল, তো খুব সহজে বের করে ফেলে যে এইখানে একটা আছে। তো সেই ইয়টে গিয়ে দেখতে পায় যে ওখানে ওই তিনজন বন্ধু, ওই তিন বন্ধু নাই, পুরো ইয়টটা একদম সাজানো গুছানো যেভাবে থাকার কথা ওভাবেই আছে, শুধু ওই তিনজনই নাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওরা ওখানে যে বসে ড্রিঙ্কস করছিল বা চায়ের মগ ছিল, ওগুলো একদম হুবহু ওভাবে রয়ে গেছে। মনে কর যে তুই যদি একটু আগে উঠে যাস এখান থেকে, কোনো কিছু একটা এক কাপ চা খেয়ে, তারপর যে এরকম সিচুয়েশন থাকতে
পারে, ওই এনভায়রনমেন্ট
রয়ে গেছে, কোন ধরনের কোন কিছু চিহ্ন নেই, কিন্তু এই তিন বন্ধু নেই, মানে নেই, আর কোনো খোঁজই পাওয়া যায় না। এটা একটা আনসলভ বিষয় আর কি এখনো পর্যন্ত।
তুই কি কখনো এই ব্যাপারটা শুনেছিস, এলিয়েন অ্যাবডাকশন?
শুনেছি
এলিয়েন অ্যাবডাকশনের ব্যাপারটা।
এটাতে এলিয়েনের বিষয়টা এখানে, মানে যেখানে দেখা যাচ্ছে যে কোনো কিছু আর যুক্তি খুঁজে পাচ্ছে না। তো ওখানে একবার কেউ বলছে যে তিনজন হয়তো নিচে নেমেছিল, সেখানে হয়তো হাঙর ধরেছে বা এই ধরনের কিছু, কিন্তু তখন লজিকটা হয়েছে তিনজনের এভাবে এই ধরনের ঘটনা হওয়ার কথা না, এবং সেখান থেকে পানি থেকে ওঠার মতো যথেষ্ট প্রযুক্তি বা ব্যবহার ছিল, এবং দিকও হারিয়ে ফেলার কথা না, তাদের কাছে নেভিগেশন সিস্টেম রয়েছে, সমস্ত কিছু রয়েছে, স্যাটেলাইট ফোন রয়েছে। তৃতীয় যেই একটা লজিক দাঁড় করানোর চেষ্টা হয়েছে যে এলিয়ানরা হয়তো বা এখান থেকে ওদেরকে নিয়ে গেছে।
আমি দেখি
কারণ এই এলাকায় মানে ইউএফওর একটা ওই ঠিক ওই সময়টার আশেপাশের সময়ে এই এলাকায় কিছু একটা দেখা গেছে, মানুষজনের কাছে শুনেছে যে ইউএফও হয়তো বা এইখানে ওই সময়টাতে দেখা গিয়েছিল, এই দুইটার একটা কানেকশন মিলিয়ে হয়তো বা সেটাও হতে পারে, বাট এটা আনসলভ।
আসলে এই ব্যাপারটা আমি রিসেন্ট কোন সার্ভে রিপোর্ট আমি জানি না, বাট অ্যাকর্ডিং টু 2009 দ্য মুভি, একটা মুভি আমি দেখেছিলাম, মুভিটার নাম হচ্ছে দ্য ফোর্থ কাইন্ড, মানে অন্যরকম একটা অসাধারণ মুভি। ওখানে খুব সুন্দর করে সায়েন্সের সাথে কম্বাইন করা হয়েছিল যে সুপার ন্যাচারাল বিষয়গুলোতে। তো ওখানে একটা সার্ভে রিপোর্ট দেওয়া হয়েছিল, অরিজিনাল সার্ভে রিপোর্ট কিন্তু দোষ, সেটা হচ্ছে যে ওদের ওখানে অ্যাকর্ডিং টু দেয়ার সার্ভে পার ইয়ার 6,000 পিপল আর লস্ট উইদাউট এনি ট্র্যাক। এই 6,000 মানুষকে 2009 অনুযায়ী, এখন সেটা কততে দাঁড়িয়েছে আমি জানি না, বাট 2009 অনুযায়ী 6,000 মানুষ কোনো কারণ ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, যুদ্ধ ছাড়া, কোন রকম কোন প্লেগ ছাড়া, 6,000 মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। পারিয়ার এরা কোথায় যায়? অ্যাকর্ডিং টু দেম দে আর অ্যাবডাক্টেড বাই
এলিয়েন। আরো অনেক ঘটনা আছে,
প্রচুর ঘটনা আছে, লস্ট কেস।
যাই হোক, সোহেল ভাইয়ের কাছে আসি, এলিয়েনদের কাছে না যাই,
আসলে তো
বুঝে যায় না, আসলে
কষ্ট, কি কষ্ট, কষ্ট মানে বিশ্বাস করা কষ্ট অনেকের জন্য,
সেটাই
ঠিক আছে, অনেকের জন্য বিশ্বাস করা কষ্ট। এই ইনফ্যাক্ট আমি জানি না, আমি হয়তো যদি আমি শ্রোতা থাকতাম তাহলে আমি হয়তো এরকম বলতাম, আরে এটা কি স্টোরি বললো, এরকম কি হয় নাকি। এখন কথা হচ্ছে যে আমার সাথে যতটুকু ঘটেছে, আমার নলেজ যতটুকু, আমার পক্ষে ততটুকু সত্য বিশ্বাস করাই সম্ভব, তার চেয়ে বেশি না। তো ওগুলোতে আমরা চিন্তাতে না যাই। তো সোহেল ভাই, এরকম কি আর কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে কখনো?
হ্যাঁ, একটা ঘটনা আছে, আমার বাড়ি থেকে বাজারে যাইতে হয়, মাঝখানে একটা গোরস্থান আছে, মানে গোরস্থানের সামনে দিয়ে গেটের, গোরস্থানের গেটের সামনে দিয়ে আমার চলাচল করতে হয়, রাত্রি হোক দিন হোক যেখানে যাবো গোরস্থানের সামনে দিয়ে যেতে হবে রাত্রে। পরে একদিন বাজার থেকে 11টার দিকে আমি আসতেছি বাড়ি,
রাত 11টা
আমি বাড়ির দিকে যাচ্ছি, এমন সময় আমাদের গ্রামে ছয় মানে পুকুর আছে, বড় একটা বাজারে পুকুর আছে, পুকুরের পাড় আছে, বড় বড় পাড়, মানে জায়গা খালি আছে, ওখানে এলাকার গরিব মানুষগুলো ওখানে থাকে।
মানে যাদের কিছু নাই তারা ওখানে বাড়ি ঘর উঠে রয়েছে। পুকুরের পাড়েই একটা লোক থাকতো খুব দরিদ্র, মানে ময়লাল নাম।
আচ্ছা,
তার ছেলেও আছে, অবশ্য ছেলে মেয়েও আছে, ওয়াইফও আছে। ওয়াইফ তাকে দেখতে পারতো না, দেখে না, যতদিন শক্তি ছিল মানুষের বাড়িতে ওই যে ঘর ছাউনি করতো, ছনের ওইগুলো কাজ করে খাইতো। পরে যখন বৃদ্ধ বেশি হয়ে গেল আর কাজ করতে পারে না, গ্রামে যে সে বাড়িতে রিলেশন বেশি সেই সে বাড়িতে যে খাওয়া দাওয়া করতো, চাউল নিয়ে আসতো, নিজে রান্না করতো অনেক সময় বাড়িতে, অনেক ইয়ারকি ঠাট্টা করতাম। আমার সাথে খুব ভালো রিলেশন ছিল, দাদা দাদা বলতাম, আমাদের বাড়িতে আসতো যা চাইতো আমার মা দিত। তো এই সেদিনকে রাত্রে আমি মানে সিঁড়ি দেখে সিঁড়ির দোকান থেকে বাড়িতে আসতেছি। আমাদের গোস্থানের সাথে একটা বাড়ি আছে, মানে বাড়িটা আমার দূর সম্পর্কে এক ফুয়াতো ভাইয়ের হয়, সেই ফুয়াতো ভাইয়ের একটা ছেলে আছে তারিক নামে, আমার বয়সের বয়স।
আচ্ছা,
তো হচ্ছে আমি সেদিন আর এমনি প্রতিদিনই যাওয়ার সময় ওরে ডাক দিই, মানে একটু ভয় ভয় লাগে গোরস্থানের কাছে এসে। মনে করেন যে জোসনা রায় আপনার ওই গোরস্থান সাদা ফটফট ফটফট করতেছে, কোনো ময়লা নাই, তো এমনি গোরস্থানের দিকে তাকাইলে শরীরটা শিংরে ওঠে, ভয় লাগে। মানে এই মনে হয় যে এই যেন আমার দাদা আমারে ডাক দিচ্ছে, দাদা মারা গেছে, তারপরে আমার এক কাকা বিষ খেয়ে মারা গেছে, ওখানে দাফন করা হয়েছে ছোট কাকা। ওই ওখান থেকে যাইতে ভয় লাগে যে হচ্ছে কোন সময় বা হচ্ছে আমার দাদা আমারে ডাক দেয়, শরীর পিছন থেকে যদি আমার হাত ধরে ডাক দেয়,
একটা মনে মনে
ভয় লাগে, মানে আমি তারকে ডাক দিই। সেদিন আমি আর ডাক দিই নাই, ডাক না দিয়ে যাইতে লাগছি, তো হঠাৎ করে ওই ময়লাল দাদা ওই একটা কবরের উপরে বসে, মনে করেন যে হচ্ছে চাদর গায়ে, চুল নাই,
কবরের উপরে বসে,
কবরের উপরে বসে, একটা কবর আছে, কবরের উপরে সে বসে চাদর গায়ে দিয়ে, মানে খুব সেকুন মানুষ, তো মানে কুচে কাছে হয়ে বসে আছে, সাদা কাপড় নিয়ে বসে আছে, জড়ায় বসে রয়েছে, মনে হচ্ছে তার শীত লাগতেছে প্রচন্ড, এরকম শীতের দিন।
তখন শীতের দিন,
হ্যাঁ শীতের দিনই ছিল, বাস্তবে শীতের দিন ছিল সে সময়।
তারপর
হচ্ছে কবরের উপরে বসে রয়েছে এরকম, তো আমারে বলতেছে সোহেল আমার একটা লেপ দিয়ে যা। আমি কি করবো, তো আমি কোনো কথা জবাব দিইনি, আর জবাব দেব কিভাবে, আমি সেরকম আমি জবাব দেওয়ার মতো কিছু নেই, কারণ আমি জানি যে হচ্ছে তো মারা গেছে, এই লোক মারা গেছে, মানে তিন চার বছর হয়েছে মারা গেছে, ওই চাদরটা মারা গেছে, ময়লাটা মারা গেছে। যখন আমি আমার কাছে লেপ পেল, তখন হচ্ছে যখনই এই কথা লেপ চাইছে, আমার মনের মধ্যে খুব ভয় জাগলো, মানে
তাকে দেখেই ভয় পাওয়ার কথা,
যাই হোক মানে ভয় পাওয়ার কথা, কিন্তু হচ্ছে যখন আমার কাছে লেপটা চাইলো তখন আমার বেশি ভয় করলো, মানে প্রথম তো তার দিকে আমার নজর জানে, যে সময় আমার ডাক দিছে সেই সময় আমি তার দিকে ওইদিকে তাকাইছি, দেখে যে ওই দাদা বসা। পরে লেপ চাওয়ার সময় সাথে সাথে যেই লেপের কথা বলছে, আমি দৌড় দিয়ে আমার ওই বাড়ি আছে যে গোরস্থানের সামনে বাড়িটা, ওই বাড়ির ভিতরে ঢুকছি। বাড়ির ভিতরে ঢোকার পরে তারিখটা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে তারিখ আজ আমি তোর কাছে শোবো, মানে হ্যারে কিছু বললাম না, কিছু না বলে আমি বললাম যে আজকে তোর কাছে শোবো। মনে মনে ভাবলাম যে বাড়িতে গেলে একলা শুইতে হবে, ঘুম না ধরতে পারে কি না কি হয়, আর গোরস্থানের সামনে দিয়ে যাবো না, আমি এখানে শুয়ে থাকবো। পরে শুইলাম, কিন্তু এমন এক পর্যায়ে দেখা গেল যে এখন আমি ঘুমাইছি, শুয়ে পড়ছি অবশ্য, কিন্তু ঘুমাইছি কি জেগে আছে এটা আমি সঠিক জানি না। এমন সময় হচ্ছে বেড়ার সাইডে, মানে বেড়ার সাথে মুখ লাগে এরকম মনে হচ্ছে, মানে বেড়ার সাথে শুইছি খাটটা, ওই সাইড থেকে আমার বলতে যে শোয়াল একলা একলা আরামের ল্যাপ নিয়ে শুয়ে রয়েছিস, আমার এই ল্যাপটা দিলি, মানে এরকম একটা আওয়াজ আসলো, মানে ওই দাদা বলতেছে, কিন্তু তারে আমি দেখতেছি না।
এটা তো আমি আমার কাছে আরো এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, একটা মানে কি বলবো, শেষের অংশটা হতে পারে সাইকোলজিক্যাল, নিজের সাথে নিজের একটা গিলটি ফিলিং, গিলটি ফিলিং, হ্যাঁ আমি একটা মানুষ আমার কাছে চেয়েছে মৃত হোক আর জীবিত হোক আমি দিতে পারিনি, সেখান থেকে হতে পারে
ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক
ছিল।
কিন্তু এর মধ্যে আর একটা কথা আছে, যেরকম হচ্ছে এই কাহিনীটা ঘটছে আমার এক শাশুড়ি ভাই আছে, মতির নাম, রানা আশুলিয়াতেই থাকে, চাকরি করে, তো ও এখন আছে আশুলিয়াতে থাকে, তো ও আর আমি সবসময় ইয়ার্কি করতাম, মানে এমন কৌতুক ধরনের কথা বলতাম, কথাবার্তা বলতাম, সবসময় ইয়ার্কি করতাম আমি, মানে ওই দাদারে নিয়ে অনেক ইয়ার্কি করছি ও আর আমি, মানে আমি বলছি যত মিথ্যা কথা, সে সময় মিথ্যা কথা এমনি এমনি বলতাম যে ময়লাল তোর কাছে পানি চাইছে এক গিলাস পানি দিয়ে আসিস, মানে ও আমারে বলতো, আমি আবার ওরে বললাম তোর কাছে বদনা চাইছে দিয়ে আসিস, এরকম ইয়ার্কি করতাম বিভিন্ন
ধরনের, এই জিনিসগুলো নিজেদের মধ্যে
না, জীবিত থাকতে না, উনি মারা যাওয়ার পরেই, মানে ওই দাদা মারা যাওয়ার পরে, মানে ওনার নিয়ে সবাই গ্রামের সবাই রহস্য করতো,
ফাজলামো করে
এগুলা করতাম, বাস্তবে আমার
যত যাই বলি না কেন কবরস্থান শ্মশান ঘাটের মধ্যে একটা শিশিরানি গা শিশিরানি ভাব আছে। আমার মামা নাকি ছোটবেলা দেখেছিল একবার, মানে খুব ভয় পেয়েছিল সে কবরস্থানের পাশ দিয়ে, ইনফ্যাক্ট আজিমপুর কবরস্থানের পাশ দিয়ে আসার সময়, যে ঠিক কবরের ওপরে একজন মানুষ বসে বসে ধ্যান মতন করছেন আর কি গভীর রাতের বেলা, তো সে ভয় পেয়ে চলে আসে, ভেতরে যায়নি, এটা নিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি, বাট এটা সে দেখেছে, সে জানে যে এটা কবরের ভেতরে, কবরের ওপরে ওভাবে সাধারণ কেউ বসে থাকে না।
তাহলে আমরা কি করবো, আমরা আর না ঘাটিয়ে চল,
মানে ভয়।
আরো একবার বিরতি সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নিতে চাই মাত্র 4 মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে দশ শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদেরকে বলছি দর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম, অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি সেখানে হর হামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ছোট ছোট খুশির মুহূর্ত গুলো জমিয়ে উঠুক ভিন্ন স্বাদে, রুচি বারবিকিউ চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ। একটি স্কয়ার পনির,
মতলব কি বলতো, এত পটাচ্ছিস কেন? তোর থ্রোট সারা বছর এত সুন্দর পিঙ্কি সফট থাকে কিভাবে?
বলবো না, প্লিজ বল না। আমি ইউজ করি লিপ আর চেয়ার কালার, তাই এটা যে লিপ কেয়ার বাম, লিপ কেয়ার বাম কিন্তু সাথে কালার আর নারিশমেন্ট, এর ভিটামিন এবং অলিভ অয়েল ঠোঁটকে আরো সফট করে। বাহ, কালারটাও তো দারুণ ন্যাচারাল আর অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আর শুধু তাই নয়, সূর্যের ইউভি রে থেকেও তোর ঠোঁটকে প্রোটেক্ট করবে লিপ আই শেয়ার কালার।
কি করবেন, স্কিট খেয়ে বাড়তি এনার্জি মানুষ কোথায় কাজে লাগাচ্ছে সেটাই দেখবো আমরা এই শোতে। ওই তো দেখা যাচ্ছে কিছু লোক স্কিট খাচ্ছে। আরে আরে, আপনারা এত বড় একটা কামান নিয়ে কোথায় যাচ্ছে?
গাড়ির জামাশা খুবই উৎপাত, তাদের সাহায্য করতেই কামান দেখা আর কি।
মানুষ এখন কত কিছু করছে,
মনে রাখবে শিখতে চাই মনে
আছে।
ঝলসে ওঠো ঝালের পেটে, রুচির ঝাল চানাচুর, ঝালেই জাদু।
আর কথা বলতে পারো
শারমিন, আই এম আই, আই এম আই বিপি,
বিপি মানে বিশ্বপ্রেমী।
কথা হবে শুনে দাদা 11টার খবরের পর,
শুধুই এবিসি রেডিওতে।
শুনছেন দর এডিসি রেডিও FM 89.2 এ মাঝরাতে সুনসান নিরবতায় যারা টর্চ উপভোগ করছেন তাদের জন্য আরো একবার বলে দিই ডরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, সুনসান নিরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড, যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নিই প্রিয় শ্রোতা, ডরের পুরো ফ্লেভারটুকু পেতে হলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
তো কিছুক্ষণ আগে আমরা তারেক ভাইয়ের গল্প শুনলাম, তারেক ভাইয়ের গল্প শোনার পরে সোহেল ভাইয়ের গল্প শুনলাম। তবে সুমন দোস্ত, আমাদের সাথে কিন্তু আরো একজন আছে,
আর তার পরিচয়টা সে নিজেই দিক।
হ্যাঁ, যে আছে সে নিজের পরিচয় সে নিজেই দিবে। তো যাই হোক, আমরা চলে যাবো আসাদুল ভাইয়ের কাছে। আসাদুল ভাই কেমন আছেন? এই তো মোটামুটি। তো আগে ওনাদের গল্প শুনে কেমন লাগলো আপনার?
অনেক ভয়ঙ্কর, অনেক ভয় লাগতেছে।
আচ্ছা, তো আপনি এমনিতে কি করছেন, কোথায় আছেন একটু শুনি আমরা ছোট করে।
একটা ছোটখাটো জব করি, রেস্টুরেন্টে।
আচ্ছা, রেস্টুরেন্টে জব করেন। আচ্ছা, আমাদের তারেক ভাই কিন্তু রেস্টুরেন্টে জব করেন।
জি জি, শুনলাম।
আচ্ছা, আর আপনার দেশের বাড়ি?
আমার দেশের বাড়ি শেরপুর।
আচ্ছা,
শ্রীপুরটি থানা সুনকান্দা গ্রাম।
আচ্ছা, তো আপনার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে ওগুলো কি আপনার দেশের বাড়িতে ঘটেছে নাকি ঢাকা শহরের ভিতরে কোথাও?
ওকে অঞ্চল, কথা না বাড়ি, ওনার ঘটনা শুনি। খুব এক্সাইটেড আমি, আমার মনে হচ্ছে খুব দারুণ কিছু একটা এখান থেকে পেতে পারি। ওকে আসাদুল ভাই, শুরু করেন।
প্রথমবার বলতে আমি ঢাকা।
আচ্ছা,
আমি তখন একজনের বাড়ি কাজ করি।
আচ্ছা আচ্ছা,
এটা হচ্ছে দলিপাড়ার ঘটনা। ওইখান থেকে আমাকে কেনা সরবরাহ দেয় সাভারে।
আচ্ছা,
বিরুলিয়া একটা জায়গার নাম আছে, সেখানে মানে তাদের স্থায়ী বাড়ি, এখানে তারা বাড়ি করছে। তারা বললো ওইখানে তাদের গরু পালতে হবে, অনেক কিছু তারা ওইখানে রাখবে, আমাকে এখানে রাখবে না। তো যখন আমি চলে গেলাম ওইখানে যে কাজ কাম করি, ওনাদের গরু ছিল ছয়টা, ছয়টা গরু আমি পালতাম, দেখাশোনা করতাম। তা ওইখানে কিছু টেক আছে, পাহাড়ি জাতীয় টেক, মানে টেকের অনেক বিভিন্ন ধরনের নাম আছে। যেমন ওনাদের যে নিজস্ব জায়গা, ওনাদের টেকের নাম ছিল হিরুলিয়া টেক। ওইখানে কাজকাম করি, দেখি পোড়ায় দেখি। একদিনকে আমাদের গরু যে ছয়টা সন্ধ্যাবেলার গরু আসলে আমরা পোড়াল ঘরে তুলে ফেলি, তার জন্য খাওয়ায়। ওই দিন আমি আর যাইনি, গরু একা একাই চলে আসছে, পাঁচটা গরু আসছে, একটা গরু আসে নাই। এটা মাগরিবের সময়। তো আমি গরুটা খেয়াল করলাম আসে নাই, পাঁচটা গরু বাইন্দা আমি যার বাসায় কাজ করতাম, মামা ডাকতাম, মামা মনে মনে একটা গরু আসে নাই, কই তাহলে ল গরুটা দি কোথায় আসে। উনি আমাকে একটা টর্চ লাইট দিল, টর্চ লাইট নিয়ে ওনার সাথে চললাম। তো উনি ওনার ট্যাগটা দেখতেছে, আমাকে বললো ওই ট্যাগটায় যাও। উনি ওই ট্যাগটায় গেল না, আমাকে দিয়ে পাঠালো। তো আমি তখন যেতে বাধ্য সাড়ে সাতটার দিকে। ওদিকে তো কারেন্ট নাই, অন্ধকার, অনেক অন্ধকার। আমি টর্চ লাইট নিয়ে এলাম, ওইটা ছিল আপনার বাংলা, চারো সাইড বাড়াতে পারবেন মাঝখানে খালি। আমি টর্চ লাইট নিয়ে কোনারে চলে যাই, ওইখানে একটা ঘর আছে ছোট ঘর, ওইখানেই পড়াই, ওটাই শ্মশান ঘাট। এর দুদিন আগে ওইখানে একটা লাশ পড়েছে, আমি জানি না। তো আমি যা দেখি গরুটা ওইখানে বান্দা
বান্দা।
জি, ওনার সাথে একটা লোক বলছিল, লোকটার বর্ণনাটা আমি দেখতে পাই নাই, মানে কালো টাইপের, অন্ধকার। তো যতটুকু বুঝতে পারছি ওই সময় একটা প্রবলেম হয়েছে কি, আমার টর্চ লাইটটা প্রবলেম দেয়। এতক্ষণ আসছি টর্চ লাইটটা জ্বলছে, কিন্তু ওইখানে এসে লাইটটা একবার দুবার জ্বলে আর জ্বলে না। ওইখানে খুব ভয় লাগলো যে এটা কি হলো, টর্চ লাইট জ্বলে না কেন, আমার চেষ্টা করছি জ্বলে না। কারণ গরুটা আস্তে আস্তে করে আগে গেলাম, যে আমার গরু যেহেতু নিতে হবে, আমি গরুটার কাছে গেলাম, যে গরুটা আমার গলা রসি ধরে টান দিচ্ছি, টান দেওয়ার পরে রসি আসে না, একটা আওয়াজ আসছে একটু ভয়ঙ্কর টাইপ, একটু শুনছিম গলায় বললো যে এই আমার গরু কিনে কেন, এটা নাকি ওর গরু। গরুটার কালারটা ছিল লাল, ওই গরুর কালারটা ছিল লাল, মানে সেম গরু। আমি বললাম এটা তো আমার গরু, আপনি গরু কোথা থেকে হলো? ভয় পাইছি, তারপরে সাহস নিয়ে বলতেছি যাওয়ার জন্য, নিয়ে চলে যেতে পারলে বাসে। এই কথা বলার পরে পিয়ারাকে গরুটা ছেড়ে দিচ্ছি পাল্লার বেড, আর গরুটা গলার রসি বেড়ে নিয়ে আসতেছি। নিয়ে আসতেছি মামা ওই হিরুলের ট্যাগটা খুঁজে যাওয়া চলে গেছে, উনি আর এদিকে আসেন, আসা দুলে নিয়ে আসবে। আমি আমার গরুটা নিয়ে আমি যেতেছি, যখন হিরুলের ট্যাগটা আর আগে মাছ বরাবর একটা রাস্তা আছে, রাস্তাটা মানে দুই সাইড দিয়ে বিশাল গাছ, যেটাকে আমরা বলি বট গাছ। একটা আছে বট গাছ, একটা আছে তেতুন গাছ।
আচ্ছা,
বিশাল আকৃতি, অনেক বছর আগে।
দুইদিকে দুই গাছ, মাঝখান থেকে একটা পথ।
পথ,
আচ্ছা।
ওই পথের মাঝখান বরাবর একটা লোক দাঁড়িয়ে আছে, একটা গরু নিয়ে, সেম আমার যে গরু ওই গরু নিয়ে।
এবং তখন আপনার কাছে একটা গরু?
জি জি, আমার গরুটা শুধু আমি নিয়ে যাচ্ছি। আমি এই দিকে থাইনে গেছি, আমি রাস্তার মাঝে আবার কে, আমার মামা কি আমার গরু পাইল নাকি? আমি এগুলো করে দাঁড়ায় যাচ্ছি, মামা মামা সে সারাবে না, সে নির্জন দাঁড়াবে। দুইদিকে জিজি পোকার ডাক, আমার শরীরে পশম এখনই খাওয়া যাচ্ছে বলতে যে দুদিকে জিজি পোকার ডাক। আমি বলছি কে মামা মামা করে আমি সামনে আগাইতেছি, আমি আর ভয় পাচ্ছি না, মনে করছি আমার মামা। তা আবার চিন্তা করতেছি যে মামা হলে তো গরু আরেকটা থাকবে না, কারণ গরু তো আমি পেয়ে গেছি। তো আবার আরেকটা পিছাই যাচ্ছি না সামনে। তারপর শ্বাস করে গেলাম, সামনে যা দেখি লোকটা আসলে ওইলো আমার মামা না, ওই যে লোকটা বসা ছিল আমি যে গরু দোষ আমার অরিজিনাল গরু। আরেকটা জিনিস ফলো করলাম, ওনার মাথা নাই, এইখান থেকে নাই, আমি যখন কাছে গেছি পুষ্ট দেখতে পাচ্ছি, অন্ধকার তো দেখা যায় না, একটা লোক দাঁড়া আছে বুঝুন যায় শরীর তৈরি আছে, কিন্তু যখন আমি একদম কাছে গেছি তখন আমি দেখতে পাচ্ছি যে ওনার মাথাও নাই আবার পাটাও নাই, সুন্দর উপরে
বাঁচা। মাথা না থাকলে চোখ গুলো কোথায়?
চোখ গুলো বুকের মাঝে। কথার বয়সটা কোথা থেকে আসছে আমি দেখিনি, কথা আসতেছে।
কি কথা আসতেছে?
বলতে চাই তো আজকাল শেষ দিন, তুই আজকে বাঁচবি না, আমার এই কথাটা বললো। আমি তো এই জায়গার সাথে সাথে আমার শরীর হাত পা কাঁপা কাঁপা শুরু হয়ে গেছে, আমি আমার গরুটা ফেলে দিচ্ছি, দিয়ে আমি একটা দৌড় দিচ্ছি, চিল্লাম মেরা এক দৌড়ে ওই যে টেকির মাঝখানে, হিরোলের যে টেকির মাঝখানে, এটা মরাপুরার টেক আর হিরোলিয়ার টেকের মাঝখানে, সামনে যে আমি একটা আম গাছে বাড়িটা পেরে গেছি, মাথায় প্রচন্ড আঘাত পাই।
মানে এতটাই আপনি অস্থির এবং ভয়ে ছিলেন, আপনি সামনে কি আছে টের পাননি, হঠাৎ করে ধাক্কা লেগে আপনি পড়ে যান?
পড়ে গেছি, জ্ঞান যায়নি। আমি ওইখানে মানে একটু নিস্তব্ধ বসে হলাম যে কি হইলো কি হইলো, আমি কি দেখছি, আমার গরুটা আমার লোক আসছে, গরুটার লোকরা আমার পালিত গরু তো শুনে গেছিল, কিছু নেই তা গরুটা আমি দৌড়ছি বের, আমি শরীর কাঁপা কাঁপা শুরু হয়ে গেছিলাম, তার আসতে পারতেছি না, তো গরুটাকে বলতেছি যা বাসায় যা আমাকে লয়ে যা। তা ওই বাসায় নিয়ে আসতে আমরা যেটা বলি গাছে কাটা কাটা হয় না, হিরুল আছে ওই হিরুলের টেক নামার পথে তোর ডালু আছে পাহাড় এলাকার মতো, দাঁড়ো ওই সাইড আবার পানি আছে, তো ওইখানটা আসতেছে যখন তখন দেখলাম পানির মাঝে কি জানি বিশাল শব্দ করতেছে, বাঁধ দুধ শব্দ করতেছে, ওইখান থেকে ওই পথটা যে আছে ওই পথটার মাঝখান বরাবর দিয়ে একটু চিকন রাস্তা আছে, এই সাইডে পানি এই সাইডে গাছগাছালি, ওটা উঁচা ওটা উঠতে উড়ন যায় না, এরকম খারাপ উঠতে উড়ন যায় না, এরকম রাস্তাটা চিকন। তার মনে মনে ভাবতেছে আর কিছু না দেখলে যা যা দেখছি বাসি মুড়ি পরে আগে বাসা যায় গরু পাইছে, ওই রাস্তা দিয়ে যখন ঢুকছি আরেক দৃশ্য দেখি একটা বুড়ি মহিলা বসে রয়েছে আমার দিকে চাইয়া।
আচ্ছা, কোথায় বসে আছেন?
ওই রাস্তার সাইডে,
ওই যে ছোট্ট ছোট্ট রাস্তা ওই রাস্তার সাইডে,
মানে আমি ওকে ক্রস করে যেতে পারবো না, ওই খাড়ার জন্য বসে আছে যে পায়ে সাইড খালি,
খাড়ার ওখানে বসে আছে কি হবে উনি
তো মানে কি কথা পুকুরে বসে।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
পায়ে সাইডটা খালি, ওইখান দিয়ে আমি যেতে পানি সাইড দিয়ে যাই, এরকম রাস্তা দিয়ে আমাকে বসে রেখেছে।
বুঝতে পারছি, মানে গেলে আপনাকে ওই পানির পাশ থেকে যেতে হবে,
আর ওইখানে গভীরতাটা এরকম চত্র মাস শুকায় যায় না, ওটা ওখানে শুকায় না, এরকম গভীরতা এখানে অনেক গভীর, আমি তো এদিকে তো অনেক বই পেতেছি যে এখন কি করবো, একটা ক্রস করে আসলাম আর একটা, এখন কি করবো আসতে মনে আমি শেষ, আমি আমার গরু ছাইরা বলছি তুই চলে যা, উনি ডাক্তার আমাকে
বুড়ি,
হ্যাঁ যে ওই তো যাইতে পারবো না, তুই পারবি না, তো তুই একটা ক্রস করে তুই আসছস, আমি তো আসি, আমি তো আমার তো ক্রস করে যেতে পারবি না, এই কথা বুড়িটা বললো। বুড়িটা আমি দেখতে পারলাম একটু সামনে যে দেখি এটাও কি ওটার মতো নাকি, বুড়ির হাত পা সরি আছে কিন্তু বুড়িটা মাটির মতো বসে আছে, একটু বাঁচতেছে কুকুরে বসে রেখে মাটির মধ্যে না বাঁচতেছে, একটা থেকে দুইটা কুকুর হবে সাদা কাপড় পরা, বুড়ির চেহারা এমন ছিল ওই যে বেগুন পুড়ে গেলে যেমন হয় না থেতলা থেতলা কালো টাইপের কুচকানো কুচকানো, এরকম ওনার নাক নাই চোখগুলা বড় আকারের একটা চোখ,
নাক নাই মানে একদম নিশানো,
হ্যাঁ এটা নিশানো, শুধু আমি চোখ দূরে দেখতে পাচ্ছি, আমি তো এই দেখে আর ওখানে থাকতে পারি না, চিল্লান দেখে নেই আমি অগনে, তারপর গরুটা চলে গেছে বাসা ধরে, মামা বুঝতে পারছে গরু আসছে নিশ্চয়ই কোথাও কোনো বিপদ আছে, আমার লাইট নিয়ে আইসা দেখে আমার ওই জায়গায় পড়ে রয়েছে, আমার সারা শরীর কাদা দিয়ে ভরা, এর মধ্যে কি হয়েছে বলতে পারি না, কাদা কেন বললো আমি তো পড়ছি শুকনো বাড়ি।
আচ্ছা, আর আপনি একটা জিনিস বলছিলেন যে আপনি আসার সময় একটা শব্দ পাচ্ছিলেন যে পানির মধ্যে একটা কিছু হচ্ছে, এই শব্দটা আসলে কিসের ছিল, এটা কি টের পেয়েছেন পরে?
এই শব্দটা আমি দেখতে পাই না কি জিনিসটা ছিল, কিন্তু আমি শব্দ পাইছি পানির মধ্যে, যেমন বড় বড় চাকা মালা যেমন শব্দ হয় না, মানে দাঁত দুধ শব্দ ফুটে ফুটে ওটার মানে যা এরকম, কিন্তু আসলে ওটা কি ছিল এটা আমি খেয়াল না দেখতে যায়নি।
জীবনে ঘটনাটা ঘটার আগে কি এই ধরনের কোন ঘটনা ঘটেছিল?
এর আগে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার নিজের সাথে মাছ মাঠে যেরকম হয়েছিল।
আচ্ছা, আপনার কোন ঘটনা আছে যেটা আপনাকে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছে বা খুব বেশি ভয় পেয়েছেন?
জি জি জি, আরেকটা ঘটনা আছে সেটা কুমিল্লার।
আচ্ছা, আপনি তখন কুমিল্লায় থাকতেন?
না, আমার দেশের বাড়ি শিলপুর।
হ্যাঁ হ্যাঁ,
মেরে আমার শ্বশুর বাড়িতে। এটা বেশি দিন আগের ঘটনা না, এই মাঝখানিক আগে কোরবানিদের পরের দিন।
তাহলে তো খুব বেশি দিনের পুরনো না। আচ্ছা শুনি, কি হয়েছিল কুমিল্লায়?
গরু গরু এখানে কাটছি আমার সাথে, কেটে আমি চলে গেলাম কুমিল্লা।
ঈদের
পরের দিন সকাল 10টার দিকে আমাদের ওয়াইফের যে এলাকাটা আছে আমি ঘুরা ফিরা দেখলাম, ওনাদের যে বাড়িটা আছে দেখলাম ভালোই লাগলো। ওনাদের যে বাথরুমটা আছে ওটা রাস্তাটা এরকম, রাস্তার সাইডে বাড়ি, বাড়ির থেকে পশ্চিম মোড়ার বাথরুম, একটু দূরে হয় গ্রাম এলাকার
বাথরুম।
বাথরুমটা এমন জায়গায়, ওটা একটা জঙ্গল, জঙ্গলের মাঝখানে বাথরুমটা। তা আমি শুনছি যেটা ওইখানে অনেক আগে নাকি হিন্দুদের ধর্মীয় ওইখানেই ছিল, পাশে আবার নদী, পাশে নদী না একটা বিল বলে চলে, একটা বিলের মতো, এখানে বেশিরভাগ কালী পুজো হইতো শুনছি যেটা, সেখানে বলি দিত।
আচ্ছা আচ্ছা,
তা আমি যেদিন যেদিন ঘুরে ফিরে সব দেখলাম, ওদিন সন্ধ্যাকালে ওদের একটা পুকুর ভাড়া আছে, ওই বাথরুমের ওই সাইডটা হচ্ছে বিল, এই সাইডটা হচ্ছে পুকুর, ডানার বাম দিকে পুকুর, আর পিছন সাইড যেটা আছে জঙ্গলের প্রায় 20-25 ফুট পরে বিশাল মাঠ, খেত খোলা আর কি।
আচ্ছা,
সন্ধ্যাবেলা আমি আমার ভাই ব্রাদার কে নিয়ে আমার মনে কান ফুটি নিয়ে আমার সবাই মিলে পুকুর পাড়ে বসে গল্প করতেছিলাম। ওনারা বলতেছে এরকম এরকম এইখানে এত কিছু হয়েছে, অনেক কিছু বলতেছে, বিশ্বাস করি না।
আচ্ছা, ওনারা কি ধরনের ঘটনা বলতেছিল একটা যদি আমাদেরকে বলেন?
ওনারা যেরকম বলতেছে যে ওই অ্যাক্সিডেন্ট, যে আমার যে বড় ভাই জড়াত ভাই, উনি করলো যে আসাদুল ভাই একটা জিনিস, আমি একদিন ওয়াজ মাহফিল শুনে এই রাস্তাটা দিয়ে আসতেছিলাম, ওই বন্ধের ওই সাইডে ওয়াজ মাহফিল হয়েছিল। ওই বন্ধের মাঝখান দিয়ে আসতে পুকুর পাড়ে যে রাস্তা আছে বাথরুমের সাইড দিয়ে রাস্তা আছে একটা, ওই রাস্তা দিয়ে আসতেছে তো দেখে উনার দিকে ও গাড়াগাড়ি আছে সব, মানে আইসা পড়তেছে একটা তুফান, একটা তুফান সৃষ্টি হয়ে গেছে। উনি এই দেখে একটা চিল্লান দিয়ে ওই জায়গায় হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা অনেক ঘটে থাকে।
আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আপনার ঘটনাটা এবার শুনি, যে আপনার সাথে কি হয়েছে।
এগুলো শুনে বিশ্বাস করি না, ওই দিন খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে বসি, ওই দিন রাত্রে আমাদের ঘরটা ছিল মানে ওই বাথরুম থেকে একদম কাছাকাছি থেকে আমাদের ওই ঘরটা থাকতে দিয়েছি। তা বলছিল শুনলাম কান্না, মানে একটা কেউ মন করতে একবার কান্না রাত্রে, ওই যে আমার বিশ্বাস থেকে
কেউ একজন কান্না করছে, এটা কি মহিলা কণ্ঠ না পুরুষ?
মহিলা আমি বললাম চলো তোরটা দেয় তোমাদের, তোর তো বাইরে ওই ঘুমে কি জানি বলছো উঠে নেই, আমার বেশি
আমি আসলে চিন্তা করে পাচ্ছিলাম না যে এত রাত্রে খাবার খাওয়ার শব্দ হলে একটা মানুষ কি চিন্তা করতে পারে। বাট আপনার এক্সপ্লেনেশনটা সুন্দর, যে আপনি ভেবে নিয়েছেন যে হয়তো কুকুর কিছু একটা মরা কোনো কিছু হয়তো চা পাচ্ছে,
এর জন্য এরকম শব্দ।
হ্যাঁ, খুবই সুন্দর চিন্তা, যাই হোক বলেন।
আমি এমন করে আমি সবচেয়ে আমার কাজ সেরে আমি দেখার জন্য পিছন সাইডটা গেলাম। মাথাটা অনেক বড়, হাত পা গেলে এরকম মোটা মোটা, উনি বৈশা অর্ধেক সাইড খেয়ে ফেলছে, জি পুরা অর্ধেক সাইড উনি খেয়ে ফেলছে, মানে পা ভেঙে ভেঙে খাচ্ছে।
তখন
দেখে না, কিন্তু তারপরে দেখছে, 2-3 সেকেন্ড পরে সে আমাকে ফলো করছে। তখন দেখি একটু বেশি বেশি, আমি আবার একটু শব্দ করছি কেড়ে সাহস করে, তো পিছনে যেহেতু অন্ধকার লোকটার প্রশ্ন দেখতে পারতেছি না, তো লোকটা পরে আমাকে আওয়াজ করলো যে আমি এখানে খাচ্ছি, তুই ডিস্টার্ব করতেছিস কেন, আমার ডিস্টার্ব খাওয়ার মাধ্যমে হলো যে একটা আর একটা বাইঙ্গে বাবার মুখে দিয়েছে, তো মুখ রাখিয়ে দিতে বলবো কিরকম, তখন আমাদেরকে চায় খাইছে আর কি জিনিসটা, আমাদেরকে আমরা চায় জিনিসটা খাই, মনে হয় আমার মতো দুই চারটা ঢুকে যাবো মুখের ভিতরে,
এত বড় ভাবে হা করেছে।
জি জি জি, আমার লাইফে আমি মানে এরকম ঘটনা দেখি নাই, ওটা ছিল আমার সবচেয়ে বড় ধরতে গেলে।
তারপরে তারপরে আপনি কি করলেন?
ওটা দেখে আমার আর কিছু মনে নাই, বুঝলাম পরে যাই, পরে যাওয়া তো আমার একটা দাঁত ভেঙে যায়। খোঁজাখুঁজি করতেছে তখন ওনার আব্বা আম্মাকে ডাকে, পরে টর্চ লাইট নিয়ে সবাই যখন বাইরে, তখন দেখে আমি বাথরুমের পাশে পড়ে রয়েছি, পরে আমাকে নিয়ে পানি পানি ডালে।
তারা কি কোনো রকম কোন লাশের কোন অংশ রক্ত
না 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 কিছু পায় নাই, এখানে কোনো চিহ্ন নাই।
আপনি নিজে উঠে আর কিছু দেখেননি?
না না, উঠার পর দিয়ে আমি সকালবেলা ওইখানে গেছি লোকজন নিয়ে দেখা, আমি এখানে এগুলো দেখছি, কিন্তু বিশ্বাস করেন না আমার কথা, যে না এটা কোনো তোমার চোখে ভুল, আমি ওইখানে আর কিছু দেখি না কোনো রক্ত টাইপের।
যাই হোক, আপনার গল্প কিরা সুমন্তর কাছে কি মনে হয়?
দোস্ত আমি আসলে যে কি বলবো আমি বুঝতেছি না, আসলে আমি শুধু চিন্তা করতেছি ওই মুহূর্তের দৃশ্যটা যদি আমার চোখের সামনে পড়ে যেত, মানে দৃশ্যটা কিরকম হতে পারে এটা ভাবলেই আমার মানে পুরো গা শিউরে উঠতেছে।
এই ঘটনা ঘটার পরে আসাদুল ভাই আপনার জীবনে এমন কি থাকতে পারে যেটা দেখে আপনি ভয় পাইছেন? আমি আপনি যেই সিনারিটা বললেন আমার তো মনে হয়েছে ভয়ের কিছু হতে পারে না।
জি না জি না, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না আমার মনে হয়।
মানে আপনি যে কিভাবে মানে আমি জানি না, মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমার মনে হয় যে খাওয়ার শব্দটা আপনি পেয়েছিলেন শুরুতে বাথরুমের ভিতরে বসে, ওইটা শোনার পরেই আর কেউ পেছনে যাবে না, ওইটা শোনার পরেই অত রাত্রে বেলা গ্রামের বাড়িতে যেখানে বন জঙ্গল আশেপাশে মানে ওইটা দেখতেই আর কেউ যাবে না, যেই শব্দই হোক সচরাচর কেউ অতটুকু পর্যন্ত দেখতে যায় না। যাই হোক, এই ঘটনা থেকে বের হতে সময় লাগবে, তারপরেও জিজ্ঞেস করি এরকম কি আর কিছু ঘটেছে আপনার জীবনে কখনো?
এরকম কিছু ঘটে না, তো আমার একটা এক সপ্তাহ আগের ঘটনা একটা, আমি যেখানে জব করি ওইখানে একটা মানে এরকম একটা দৃশ্য দেখছি বলার বাহিরে।
কিরকম?
ওইখানে আমরা কাজ করি তিনজন, করিম ভাই হাসান ভাই আর আমি, আমরা তিনজন ওই ডিপার্টমেন্টে কাজ করি, খাবার দিই প্রাইভেট কোম্পানি থেকে। সাততলা বিল্ডিং এর দুইতলা আমাদের এই ফ্লোরটা, নিজস্ব মালিকের তো পুরোটাই বেকারি সাইড রেস্টুরেন্ট সাইড করে নিচ্ছে, আমরা ওই পাশ থেকে কেক এই পাশে এনে পিস পিস করে কাটতে দিই, টিম করে দিয়ে দিই। একদিন তিনটার দিকে এরকম ঘটনা, ওই যে হাসান ভাই আছে উনি ওই পাশে যাচ্ছে কেক আনার জন্য, আমি বললাম ভাই আপনি কেক নিয়ে আসেন কাটতে হবে, তা উনি ওইখানে গেলো আনার জন্য, মানে কিছু বলতে পারে না, ওনাকে ধরে আমরা পানি পানি ডালি জিজ্ঞাস করি ভাই কি হয়েছে কি দেখছেন বা কি হয়েছে এরকম বললেন কেন, উনি বলে যে পিছন থেকে আমার একটা লোক, আমি যখন কেক নিয়ে আসতেছি পিছন থেকে একটা লোক আমার
আমরা
ওদিন বিশ্বাস করি না যে না এটা কোনো কিছু হইতে পারে না, এটা এমনি হইতে পারে মনের
ভয়।
পরের দিনের ঘটনা, আমরা তিনজন সহকারে, তো আমার কেউ কোনো দিকে লড়ে না ভয়ে, বারান্দা থেকে কে জানি কাঁদটা কান্নার আসতেছি স্পষ্ট, সেই ছয় থেকে সাতবার
কাঁদছে
পরের দিন ঘটনা।
করিম
ভাই বললো আসাদুল ভাই গান টপ করে কেন, বললাম উনি আসলে উনি যদি শুনে বই পেয়ে যাবে ওদিন ওনার সাথে একটা কিছু হয়েছে কালকে উনি বলছেন অফ করলি কি হলো এটা অফ করা করে স্পষ্ট দুইবার আমরা ওই শব্দটা পাইছি কান্নার শব্দটা ভয়ঙ্কর একটা কান্না টাইপের কে জানি কান্নাছে মহিলা টাইপের
একটু বোঝার চেষ্টা করি এই কান্নার শব্দটা কান্না তো অনেক রকমের হয় একটা হচ্ছে কেউ কষ্ট পেয়ে কাঁদছে আর আরেকটা হচ্ছে কাউকে নির্যাতন করা হচ্ছে সে কাঁদছে আপনাদের যে কান্নাটা শুনেছেন ওটা কিরকম ছিল
এটা ছিল মানে কোনো কষ্টের জন্য
কেউ একজন নিজের মনে কাঁদছে
হাসান ভাই শুনছে শুনে বলে আসতল ভাই এটা কি কি কান্না করে এটা ভাই কিছুই না উপর তলায় তিন তলায় একটা বৃদ্ধ মহিলা আছে উনি আমাদের গাঁট আছে ওনাকে জিজ্ঞেস করে ঠিক আছে
ডরে আমন্ত্রণ আরো একবার যদিও বিরতির সময় হয়ে গিয়েছে দর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব এমনও হতে পারে সুমন রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অনুভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন তারপর ফোনের যে নির্দেশনাগুলোতে আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন ফিরে আসছি ঠিক রাত 1টায় ডর ছোট ছোট খুশির মুহূর্ত গুলো জমে উঠুক ভিন্ন স্বাদে রুচি বারবিকিউ চানাচুর নতুন যুগ নতুন স্বাদ একটি স্কয়ার পণ্য
কে তুমি
আমি আমি তো তুমি তোমার ভেতরেই আমার বাস তোমার বিবেক আমি
কেন কেন আমার কিছু নিয়েছ চলে যাও চলে যাও ছেড়ে দাও আমাকে
সবার কাছ থেকে মুক্তি পেলেও আমার থেকে মুক্তি নেই তবে সত্য বলো সত্যই মুক্তি
সত্য বলার সাহস নিয়ে শুরু হলো যাহা বলিব সত্য বলিব কান পাতুন প্রতি রবিবার রাত 11:20 এবিসি রেডিওতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর
অন্ধকার
থেকে আলোতে আসেন মনটা একটু খুললা আছেন আবারও শুরু হচ্ছে মেন্টস বাতি জ্বালাও আবারও চলে এলো মেন্টস বাতি জ্বালাও কথা বন্ধু আসছিলেন তার রবি আর রাজীব হাসানের সাথে প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত 11:20 শুধু ABC রেডিও তে
মেন্টস খাও উদ্ভিদ বাতি জ্বালাও
স্বপ্ন একটা
কালকের পৃথিবীটা আমাদের হবেই। এই স্বপ্ন নিয়ে প্রথম আলো ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, পৃথিবীর সবচেয়ে বড় বাংলা দৈনিকের গৌরব নিয়ে। বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো।
মতলব কি বলতো, এত পটাচ্ছিস কেন? রোজ সারা বছর এত সুন্দর পিঙ্কি সফ থাকে কিভাবে?
বলবো না, প্লিজ বল না। আমি ইউজ করি লিপ আর চেয়ার কালার, তাই এটা কি লিপ কেয়ার বাম? লিপ কেয়ার বাম কিন্তু সফট কালার আর নারিশমেন্ট, এর ভিটামিন এবং অলিভ অয়েল ঠোঁটকে আরো সফট করে। বাহ, কালারটাও তো দারুণ ন্যাচুরাল আর অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আর শুধু তাই নয়, সূর্যের ইউভি রে থেকেও তোর ঠোঁটকে প্রোটেক্ট করবে লিপ আর চেয়ার কালার।
চারজন বন্ধু, জীবনের গল্পগুলো, যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতি ভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছে। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন এই গল্পের মেজাজটা আমেজটা বোঝার জন্য আমাদের ফেসবুক পেজে। এখানে গল্প কেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio.fm89.2। আমি আবার বলি facebook.com/abcradio.fm89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানে মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
সারাদিনটা দিকে ওদিন রাত্রে আমরা তিনজনে আর কি ওই পাশে যেমন কেক আনার জন্য দুইতলার থেকে উঠতে যে তিনতলার সিঁড়ি মধ্য বরাবর পরে পাঁচটা পরে পাঁচটার মতো দেখি হাসান ছেলেটা আগে দেখছে, দেখে একজন বৃদ্ধ মহিলা একটা হাত খাচ্ছে, মানুষের হাত খাচ্ছে। আমিও দেখছি, করিমা দেখছি, আমরা তিনজনই মানে ও দেখে একটা দৌড় দিয়ে দরজার লাগে বাড়ি খেয়ে পরে আছে এখানে। তা করিম ভাই উনি তো কিছু বললো না, উনি মানে কিছু বলতে পারতেছে না, উনি মানে ইচ্ছা
হয়েছে পাথর মতন হয়ে গেছে,
ওইখানে শক্ত হয়ে গেছে। তা আমার কি অবস্থা, আমি চাই আর ওদিকে চোখ ঘুরাতে পারিনি, চাইছি কি দেখতেছি এটা একদম সামনে, হাত বাড়ালে মনে হয় দুই তিন ফাল দিলাম ওনাকে ধরতে পারবো, এরকম কাছাকাছি খাচ্ছে। তো আমরা বললাম যে আপনি কে, এখানে কি খাচ্ছেন? এটা তো উনি করলো কি, ওই যে হাত ওটা দিয়ে আমাকে ছুড়ে মারছে, ডিল মারছে একটা। হাতটা পিছনে ওয়ালে লাগিয়া রক্ত, মানে হাতটা একটু পচা দিন পছন্দ ধরে গেছে এরকম টাইপের। আমার চোখের দেখা মাত্র কোনো ওখান থেকে টান দিয়ে ফিরে নিয়ে উনি বসে বসে খাইতেছে, ওনার মুখ দিয়ে রক্ত, ওনার চেহারা বর্ণনা কেমন দেবো ওনার চোখের যে মুড়িটা একদম সাদা, মানে চোখ পুরোটা একদম সাদা, ওইখানে সুস্থ হয়ে যায়। আমি ওইখানে ঠিক আছি কেন আমি একটু দোয়া দোয়া জানি যে মনে মনে করতেছি মুখ দিয়ে আসতেছি না।
যেহেতু আপনার জীবনে সেই ঘটনাটা ঘটছে,
এতটুকু আমি ভয় পাইনি ওইখানে, ভয় পাইছি এই জায়গায় যে হাতটা দিয়ে দিলাম আর হাত নিচে করে কাঁপতেছে না, ওই সময় ভয়টা পাই।
আমি মহিলাটা যেটা হাত থেকে দেখলেন আপনি,
মহিলাটা হাঁপুরু পায়ে নিয়ে দিয়ে নামছে,
নিচে দিয়ে নামছে, মানে বাচ্চাদের মতন হামাগুড়ি দেওয়ার টাইপে নিচে নেমে যাচ্ছে,
নিচে নামছে আমাদের দিকে আসা করে।
ও আপনারা নিচের দিকে?
জি, উপর দিকে
আপনাদের দিকে আসতে শুরু করছে?
জি জি জি।
তখন আপনারা কি করছেন?
তখন আমি দোয়া দোয়া পড়া শুরু করলাম, একজন কোরআন হাতে হাতে থাকা সত্ত্বেও আমার কোন সুরা মুখটা আমার অন্তরের ভিতরে বা মুখ দিয়ে আসতেছে না, মনে মনে আল্লাহ নাম নিতে আমাকে এখান থেকে বাঁচাও। এক থেকে দুই সেকেন্ডের ভিতরে ওটা নাই, আমার চোখের সামনে নাই হয়ে গেছে,
ওখানেই কাছে আসার পরে নাই হয়েছে।
এটা মনে হয় আমি যখন দুই থেকে তিন সিঁড়ি,
মাত্র তিনটা সিঁড়ি ক্রস করলে আপনার
সামনে সামনে মা আমার ধরতে পারে
এরকম সময় সে নাই হয়ে যায়।
হ্যাঁ, হামাগুড়ি দিয়ে তিনি আমার এত কাজ পাইছে, আমার এরকম চাই মানে আমি স্পষ্ট মনে আছে।
আসাদুল ভাই এগুলো কি বলতেছেন, মানে আপনি কিভাবে দাঁড়াইছিলেন ওখানে, মানে আপনি
আসলে কি বলবো, এটা যার সাথে না ঘটে সে এই জিনিসটা ফিল করতে পারবে না যে এটা সে কোথায় আছে ওই সময়টায়।
আমি বাজি রেখে বলতে পারি আপনার এই ঘটনা শুনে যারা শুনছে তাদের ম্যাক্সিমাম এখন চুপ করে আছে, কথা বলা সম্ভব না, মানে যা ঘটছে সত্যি কথা বলতে আপনার সাথে যদি হাসান ভাই এবং করিম ভাই না থাকতো তাহলে তো মানসিক ধরে নেওয়া যেত ব্যাপারটা।
জি জি জি,
যে এটা মনে ভয় থেকে আমার মনের কল্পনা, যেহেতু হাসান ভাই করিম ভাই ছিল এটাকে তো কল্পনা ধরতে পারছি না আমরা, তিনটা মানুষ একসাথে একই কল্পনায় মোহিত হয়ে যেতে পারে না, সম্ভব না। যাই হোক, তারপরে আপনি সেই বড় ভাইকে ডেকে নিয়ে আসলেন আরেক ডিপার্টমেন্টে, তারপর
উনি আসে, উনিও নামাজ কালাম ওইখানে পড়ে, আমি নামাজ কালাম
পড়তাম।
জি জি, উনি আসে বড় দোয়া দোয়া পড়ে দিল, পানি পুনি পড়ে খাওয়া দিল, ভালো হয়ে গেছে।
আর আসাদুল ভাই, হাসান যে চলে গেছিল তা কি অবস্থা হয়েছে?
হাসান চলে যে পড়ে গেছিল যে,
তার কি অবস্থা?
উনি দুদিন জ্বরে ভুগছে।
আপনার জীবনের ঘটে যাওয়া গল্প বলছেন, আগামীকাল কি আপনি আবার যে জায়গাটার কথা বলছেন সেখানেই কাজ করতে যাবেন? ওই সিঁড়িটা দিয়ে আপনাকে ওঠানামা করতে
হবে।
আচ্ছা আসাদ ভাই, আপনি যখন ওই সিঁড়িটা দিয়ে ওঠানামা করেন এখনো যান, ভয় হয় না আপনার, মনে পড়ে না যে এই সিঁড়িতে কি ঘটনা ঘটেছিল বা আবার হঠাৎ আপনার সামনে ওই জিনিসটা পড়ে যেতে পারে কিনা?
জি পড়ে, তখন পড়লে গার পশম খারা যায়, কি করবো এখন, কর্মক্ষেত্রে এটা করতে হবে।
অদ্ভুত। আচ্ছা যাই হোক আসাদ ভাই, আমরা ডরটিমের কাছে শুনেছিলাম আপনার নৌকার মধ্যে মনে হয় কোনো একটা ঘটনা আছে।
জি জি,
সেই ঘটনাটা কি আমরা একটু শুনতে পারি, কোথায় কিভাবে ঘটলো একটু যদি জানতাম?
জি, এটা আসলে আমার গ্রামের বাড়ি, তখন আমার আব্বু বাইসা আছে, আমার আব্বু খুব মাছের নেশা ছিল।
আচ্ছা,
একদিন একটা আমাকে বললো, আসা বল আজকে মাছ মারতে যাবো, ব্যাটারিটা চার্জে লাগাই আসছি বাজারে, একটু পরে নিয়ে আসবো। এই কথাটা বলছে আসরের টাইমে, আমরা মাগরিবের পরে খাইতে বাইরে একদম প্লেন করছি, বারান্দায় বসে বসা আবার বলতেছে এরকম এরকম, আমরা কিন্তু বাইরে যাবো, তুই কোথাও যাস না, জানাই কোথাও জানি, ওইখানে বসে রয়েছি, তারপর বাজারে ব্যাটারি আনছে, লাইট ছিল স্টিলের, বড় মাথা স্টিলের, অনেক পাওয়ার। উনি ওইটা নিয়ে রেডি, সব আমরা মাগরিবের পরে সবকিছু আমি রেডি করে রাখছি, উনি খালি ব্যাটারি নিয়ে আসছে, আমরা লেল হিসেবে চলে যাই। ওই দিনকে আবার আরেকটা লোকের যাওয়ার কথা ছিল, উনি আমাদের সাথে
বাবার কোনো বন্ধু বা আপনাদের এলাকার লোক?
জি জি জি, বলছে যে অমুক তুমি যদি যাও তাহলে আমাকে ডাক দিয়ে নিয়ে যাও।
এটা আপনার আব্বাকে বলেছে?
বলেছে। জি, আমার আব্বা ডাক দেয় নাই, যে না ওনাকে আবার ডাক দেবো কিছু দিন, চলো আমরা দুজনেই যাই। আমার আব্বা আমাকে বললো, আমাদের বাড়িটা এরকম বন্ধ না, বাড়ির মনে হয় 10-12 হাত পার হলে বিশাল বন।
আচ্ছা,
ওই বনটার এই প্রান্তে
থেকে যেখানে আপনার বাড়ি সেটার কথা বলছেন?
জি জি জি।
আচ্ছা,
বনটার এই পার থেকে ওই পার যেতে মনে হয় 3 ঘন্টা সময় লাগবে হাইতে গেলে।
আচ্ছা,
3 থেকে সাড়ে 3 ঘন্টা সময় লাগবে এরকম একটা বন। বনের মাঝখানে হচ্ছে বিল, তা আমরা যখন রাস্তা দিয়ে যাই বনের মাঝখানে একটা বট গাছ আছে, আমি দেখি না, আমার আব্বু দেখছে, দেখি আমাকে বুঝতে দেয়নি, পরে আমি বুঝতে পারছি কিছু একটা দেখছি।
কিরকম?
একটা লোক বট গাছে বসে বসে পা ঝুলাচ্ছে, লোকটার কোনো চোখ নেই, মানে চোখের জায়গাটা চামড়া লাগানো এরকম।
আচ্ছা,
আমি দেখি নাই, আমি চাইতে লিখছিলাম, পরে আমার বলে যে কোথাও চায় না আমার সাথে সোজা হতো।
আপনি ঝুলতে দেখেছেন, শুধু পা দেখেছেন, লোকটার বডিটা মোটামুটি দেখেছেন?
জি জি, আমার উপর চাইতে পারি নাই, তো চলে গেলাম আমাদের ওইখানে নৌকার ঘাট আছে, যা যা নৌকা বাইন্ধ রাখছে, আমাদের নৌকা একটা চিহ্ন আছে, আমাদের নৌকা নিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম মাছ মারার।
আচ্ছা,
তখন এসার আজান দিবে দিবে বাপ আমরা মাছ মোটামুটি মারি মারার পর এক পর্যায়ে আমার আব্বাই বলে আজকে তো মাছ ভালোই পাচ্ছি সারা রাত থাকবো সারা রাত থাকলে 1,000 টাকা মাছ বেসে যাবো এরকম একটা বললো আমরা মারতে মারতে এক পর্যায়ে চলে যাই একটা খালের মুখ আছে ওইটা খাল ওইটা দিয়ে আর কি ঢাকায় দিয়ে আসা যায় নদী দিয়ে নদীর সাথে কানেকশন আছে এটা
আচ্ছা আচ্ছা নদীর সাথে এটা কানেক্ট করা
জি 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 এরকম খালের মুখটা অনেক গল্প শুনছি আমি ভালো না কোনো ভয় লাগতেছে বললাম আব্বু ওদিকে যায় না ওদিকে বলে ভালো না নদীটা যাই না আমি বললো সমস্যা নাই আমি তা আছি বই পাও কেন তুমি আমি নৌকার এই মাথায় আমার বই মাথায় মায়েরা বাইরে মাছ নৌকায় রাখি একসময় একটা মাছ পাই আমরা বড় মাছ যেটাকে আমরা রুই মাছ বলি মাথাটা বড় পরে মা এটা 1 কেজি 200 গ্রাম আমি পাইছি এরকম টাইপের মাছটা বড় হইতো এই মাছটা মারার পরে আমরা নৌকাতে রেখে দিই নৌকার মাছটা যে আঘাত খাইছে আঘাত খেয়ে রক্ত বেরোতেছে না মাছটা লড়ালড়ি বন্ধ করে দিছে মাছটা আমি খুব সুন্দর খুশি আমার ওইখানে মাছটা রাখছি জ্যাকেট তো একটা মাছ পেয়েছি অনেক খুশি খুশি লাগতেছে এরপর যাই ওইখানে আর গেল না আমার কতক্ষণ যে ঠিক আছে ওইখানে আর যাবো না আমি ওই তো কিছু দেখছি আমাকে বলে নেই তো বলো চলো অন্য তো কোথাও যাই তো ওইখানে একটা জায়গার নাম আছে বড় টিলা করে বলি আমরা মিলে মাঝখানে একটা টিলা ওইখানে কোনো ঘর বাড়ি নেই শুধু গাছে গাছালি ইউকোলেক্টর গাছ লাগানো মানে ওইটা একটা জঙ্গল টাইপের আমরা আব্বু বললো যে ওইখানে যা ওইখানে মাছ পাওয়া যায় তা ঠিক আছে ওইখানে গেলাম ওইখানে যে আমরা মাছ মারতে মারতে আনুমানিক তখন তো আমার ঘরে ছিল না আনুমানিক রাত 10টা হবে এর মধ্যে আমরা মাছ মারা ওইখানে চলে গেছি যেহেতু আমরা সারা রাত টার্গেট ওইখানে যাওয়ার পর দেখি ওই যে লোকটা আসার কথা ওনার নৌকা তো আমরা চিনি যে ওনার নৌকা এটা ওনার নৌকার শব্দ আমরা পাচ্ছি আমাদের দিকে আসতে আমরা ওই নৌকা দেখতে পাই যে
যাকে আপনারা ডাকেননি সেও নিজে থেকে আসতেছে আর
কি প্রায় 15 হাত দূরে হবে নৌকাটা আমাদের সামান দিয়ে ক্রস করে অন্য সাইডে চলে গেছে ওনার নৌকা শুধু
মানে আপনি দেখতে পাচ্ছেন নৌকা আসতেছে
জি জি
এবং নৌকায় কেউ নেই
না এটা আমি আমার আব্বু মনে দেখতে পাইছি আব্বু আম্মা বড় জিজ্ঞেস করলাম এটা কি বলে এটা কিছুই না এটা তোমার চোখের একটা বোকা মানে আমাকে সাহস দিল এই কিছুই বলে আব্বু বললো তাহলে কাজ করো গাড়ির দিকে নৌকা নাও এই বড় লোক ধরে মারতে মারতে গাড়ির দিকে যেতে যেতে 2-3টা বাজে যাবে সমস্যা নেই আমরা তখন বাসে চলে যেতে পারবো এরকম একটা পথ দেয় দিল যে এইখান থেকে ঘুরে ওইখান থেকে ঘুরতে ঘুরতে গাড়ির দিকে রাস্তা আছে ওইখানে চলে যাবো এখান থেকে মাছ মারতে মারতে আমরা ওইখান থেকে মাছ মারতে মারতে যাই তো আরেকটা কথা ওই যে বড় মাছটা নৌকাটা যাওয়ার পরে বড় মাছটা মানে মাথাটা নাই মানে মাথাটা মনে হয় কে জানি খেয়ে বেড়াইছে তো নৌকাটা যখন আমাদের ক্রস করে যায় তখন আমি খেয়াল করছি এক শব্দ হলো কেমন জানি মুঙ্গানি শব্দ কিছুক্ষণ পরে যখন আমি ওই ওই রাস্তার আব্বার দেখার ব্যাপার আমি যাইতেছি না আমি খেয়াল করছি আমার সামনে তো মাছটা মাথাটা নাই
আব্বাকে বলেনি
না বলিনি সেটা আমি মনে ভিতরে রাখছি যে না বলুন থাক এখন যদি বলি আব্বা যদি চলে যায় মাছের নেশা তো খুব খারাপ নেশা এটা মাছ পাইতেছে ভালো ভালো মাছ পাইতেছি তো যখন ওই রাস্তা দিয়ে যাই তখন আনুমানিক প্রায় 12টা সাড়ে 12টা হবে আমার বলছে যে আমরা 3-4 মধ্যে আমরা গাঁটে পৌঁছে যাবো তখন আমরা বাসে চলে যাবো আর লাগবে না 12টা সাড়ে 12টা এর মধ্যে ওই নৌকাটা দেখে আবার আসছে আমাদের
নিচে ওই লোকটার নৌকা
জি তখন শুধু একা না ওটার ভিতরে সে কফিনটা ছিল
একটা কফিন
জি মানুষ মরলেন যে কফিনের হাত তার কোন একটা খাটিয়ার মতো থাকে না ধরার জন্য
আচ্ছা সেই খাটিয়া ছিল একটা সাথে আচ্ছা তারপর
না খাটিয়া না কফি আর কি ওটার মধ্যে খাটিয়ার মতো ধরার লাগে
ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি
তো আমি তো ওই দেখে চিলা পড়া শুরু করেছি সাম্বাদি কি আসছে দেখো আমি বললো কোনো কিছু না তুমি তোমার মতো নৌকা বাইরে যাও তোমাকে তিন দিন বলছি তোমার মতো চিলা যাও তাড়াতাড়ি বাস যতটুক পাইছি যথেষ্ট আমরা যাই আর ওই আমার দিকে আসে নৌকাটা আমরা গাঁদে যাওয়ার প্রায় 20-30 হাত দূরে এরকম যখন আমরা কাঁচায় বসছি তখন নৌকাটা স্পিড আসছে
নৌকাটার স্পিড বাড়তে শুরু করছে
জি আমাদের না মানে ওই নৌকাটা আমার দিকে আসছে এরকম স্পিড মনে হচ্ছে স্পিরিট বোট গেলে পানি যেরকম
কেটে কেটে বের হয়
যায় না মনে হয় ওই কেটে আমাদের দিকে আসছে
আচ্ছা আচ্ছা
এত স্পিড আমাদের কাছাকাছি যখন এসে বসে আমরা তো আমার নৌকা নৌকা তো আমি চালাচ্ছি ভঙ্গি দিয়ে আমি মানে খুব স্পিডে গাড়ে যাওয়ার চেষ্টা করতেছি ওই সময়টায় ছিল অন্ধকার রাত আর নির্জন অন্ধকার হয়ে গেছে মানে আমি আর দিক ঠিক দিক পাচ্ছি না কোথায় যাবো আমার থেকে মনে হয় রাস্তা ভুলে গেছি এরকম মনে হলো এরপর যে নৌকাটা আমাদের কাছে এসে পড়ে আমাদের থেকে 5-6 হাত দূরে নৌকাটা এরকম তো আমার মনে লাইট মারছে ওই লাইট মারার পরে স্পষ্ট দেখলাম কফিনের ভিতরে কিছু দেখতে পাই নাই কিন্তু কফিন কফিন দেখলে তো ভয় লাগে নৌকার মধ্যে এত রাত্রে কোনো মাঝি নেই নৌকা তো অটোমেটিক চলতেছে আবার একটা কফিন আমরা বলছি কে রে নৌকা নিয়ে আসতেছে কে কে এ কথা বললে আমার মনে লাইট মারছে লাইট মারার সাথে দেখে একটা কফিন আমাদের যে লোকটা আসার কথা উনি আসলে ওনার পরিবর্তে আমার আরেকটা দাদা বলি উনি আসছে ওই ওই গাঁট থেকে যখন আসে যখন আমার আব্বু গলা পাইছে দিছে অমুক, আমি এই তো কি কথা শোনে কি সমস্যা কি, উনি এই কথা বলে নৌকা স্পিডে আমার দিকে নিয়ে আসতেছে। তো যখন দেখছে কফিন আমার দিকে একদম নৌকার সাথে ধীরে ধীরে যাচ্ছে, উনি খুব স্পিডে আমাদের চিলে ফেললাম যে কি হচ্ছে এসব কি হচ্ছে, কে নৌকা নিয়ে আসছে কথা বলতেছে না। উনি আমাদের কাছে আসার পরে নৌকাটা জিনিস অতটা কিন্তু লাইটের আলোটা আছে
একেবারে নাই হয়ে গেছে
আমার চোখের সামনে।
আর ওই কফিনটা,
কফিনটা নেই, নৌকাটা নেই, কফিনটা নেই।
আচ্ছা, এটার কারণটা কি হতে পারে? আপনি কি পরে কখনো ঘটানোর চেষ্টা করেছেন যে এটা নৌকাটা কার ছিল, কেন আসলো?
এর কারণটা ওইখানে একটা মার্ডার হয়েছে, ওনার নৌকা না, মানে এটা অন্য এলাকার নৌকা, ওনার নৌকা হয়ে আসছে যে মার্ডার। আমরা যেটা পুরো শুনতে পাচ্ছি অন্য গ্রামে বিল তো একটাই, বিলের মধ্যে অনেক গ্রাম থাকে না, অনেক গ্রাম মিলে একটা বিল হয়। অন্য গ্রামে একটা মার্ডার জায়গা জমি নিয়ে হয়েছে, ওই নৌকার নৌকার মাঝে করে আয়না তাকে বিলের মাঝখানে হাত পা বেঁধে নৌকা সুদ্ধা ডুবাই দেওয়া হয়েছে। ওনারই নৌকা ছিল, নৌকা সুদ্ধা ডুবাই দেওয়া হয়েছে পাথর টাথর বেঁধে।
তো আপনার ধারণা যে আপনারা ওই নৌকাটাই দেখেছেন?
হ্যাঁ, এরকমই ধারণা।
আচ্ছা, তো আসাদুল ভাই, আমি একটা জিনিস দেখলাম যে আপনার মাছ মারার প্রতি প্রচন্ড একটা নেশা আছে।
জি,
আপনার আব্বারও বোধ হয়
এই নেশা ছিল। জি,
তাই না? আচ্ছা, তো এই মাছ মারতে গিয়ে আমি, আমাদের ডরে অনেকে অনেক সময় আসছে এই মাছ মারা নিয়ে বিভিন্ন রকম কাহিনী, যে মাছ আনতে গিয়ে পুকুর পাড় থেকে মাছ ধরে নিয়ে আসছে, আসার সময় দেখে নাই। হ্যাঁ, কিন্তু সবাই ওই বড়শি দিয়ে মাছ ধরতো বা কোনো না কোনো উপায়ে মাছ ধরে ওই মাছ ভূতে খেয়ে ফেলছে, এরকম গল্প তো আমরা ছোটবেলা থেকে অনেক শুনে আসছি। তো আপনার কি মাছ মারতে গিয়ে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটছে?
জি, আমার লাইফে একটা আছে। একদিন আমি প্রোগ্রাম করি যে বৃষ্টি হয়েছিল অনেক, বৃষ্টি হলে কিন্তু মাছরা অনেক উজায়, মাছ অনেক পাওয়া যায়।
আচ্ছা আচ্ছা,
ওই দিনকে আমি প্রোগ্রাম করি যে আমি একা একা আজকে যাবো, শান্তি মেরে নিয়ে আসবো।
আচ্ছা আচ্ছা,
আমার কেউ বলি নেই, আমার কোনো বন্ধু বান্ধব বলি নেই। তো মাছ দিনের পরে আটটা সাড়ে আটটা দিয়ে আমি যেগুলো যন্ত্রপাতি লাগে, একটা আলো মানে একটা কেরাসিন দিয়ে একটা বাতি বানাইছি, মোটা আগুন, ওইটার সাহায্যে আমি মাছ ধরবো। আর কোচাটা নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বটগাছ আছে, বটগাছের ওইখান দিয়ে পানি একটু একটু আমি ওইখান দিয়ে শুরু করছি। আমি এখান দিয়ে আসতে আসতে মারতে মারতে ওদিকে যে এক পর্যায়ে রাস্তার এই গ্রামের লাগে মাঝখান দিয়ে বন্ধের মাঝখান দিয়ে রাস্তা থাকে, ওই রাস্তার মাছ মানে শেষ হয়ে গেলাম আসে পড়বো, এরকম টার্গেট করে আমরা মাছ মারতে মারতে এক পর্যায়ে আমি মধ্য বরাবর যখন হয়ে যায় তখন ওইখান থেকে একটা রাস্তা আছে বিলের মাঝখান দিয়ে, রাস্তা না ওটা বাথর আর কি, মোটা করে আইল বলা হয়।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আইল
আইল। তার বলে ওদিকে না যায় আমি ওদিকে যাইছি, কারণ আমার সাথে আবার দুটা লোক ছিল, আমার থেকে প্রায় 10-15 দূরে, ওনারাও মাছ মারতেছে। আমি ওনাদের খেল করে আমি ওই রুটে বলে গেছি, মাছ মারতে মারতে চলে গেছি, মাছও পাচ্ছি ভালো। আস্তে আস্তে যেতে যেতে আমার পায়ের পাতার থেকে ধরে পানি বাড়তে বাড়তে আটুর উপর যখন উঠছে তখন আমি এক পর্যায়ে লোক দুটা কাঁচা দিছি যে এখন তো বেড়ে যাবো। খেয়াল নাই যে আমি কোথায় যেতেছি, তো ওটা কিন্তু বিলের মাঝখান বা বিলের দিকে যাওয়ার রুট।
আপনি মানে সাধারণ রাস্তায় আছেন এটা ভাবছেন আপনি মনে মনে, কিন্তু আপনি চলে যাচ্ছেন আসলে বিলের দিকে।
জি জি।
আর আপনার সামনে দুজন?
আমার সামনে দুজন সামনে, উনি কোনো দিকে লড়ে না, ওনারা ওই রুট দিয়ে যাচ্ছে,
ওনারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে।
জি জি।
আচ্ছা আচ্ছা,
আমি এক পর্যায়ে আস্তে আস্তে চলে যেতে যেতে আমার বুক পরিমাণ পানি হয়ে যায়,
বুক পরিমাণ পানি চলে আসছে।
জি, এতটুক পানি চলে যায়, খেয়াল করি না কোথায় আসছি, বা ওই লোকটা দুজন যে লোক ছিল ওনারও তো আমার সাথে, আমি আর এতটুক খেয়াল করি নাই। আরেকটা বিষয় হলো ওনারা তো মাছ মারতে একটা শব্দ পাওয়া যায়, মাছ মানে পানিতে পা দিলে যেরকম টুস্টার শব্দ হয় না, এরকম শব্দ পাচ্ছি, এর জন্য আমি আরো ওনাদের সাথে আগাইতেছি।
আচ্ছা আচ্ছা,
যে ওনারা তো মাছ পাইতেছে আমিও পাইতেছি, সমস্যা কি? তা যখন আমার বুক পরিমাণ পানি হয়ে যায় তখন আমি আবিষ্য করি নিজের যে আমি একটা বিলের মধ্য বা একটু বিলের সাইড এসে বসছি, গভীরতে চলে আসছি, আর একটু গেলে আমার সাঁতার হয়ে যাবে, বা আর দুই এক খেত মিশে গেলে আমার সাঁতার,
একটু
নিচে যাওয়ার পর যখন যদি বুক পরিমাণ উপর চলে গেছে তখন নিজেকে আবিষ্কার করে দিই বিলের মাঝখানে। আমার সামনে যে দুজন লোক, আলো যখন আমি যখন বাইরে হই আমার যে আলোটা যে কেরাসিনে যে আগুন দিয়ে আলোটা, আমার আলো আর ওনাদের আলো, তিনটা আলো মিলে কিন্তু এক লেভেলে ছিল। যখন আমি ওইখানে চলে গেছি আমি খেয়াল করলাম ওনাদের আলোটা একটু উঠা, আমার আলোটা যে নিচে, তার মানে আমি একটু নিচে আছি।
কিন্তু ওনারা তো আপনার সামনে, ওনাদের তো আরো নিচে থাকা উচিত।
জি 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 জি। ওনারা পানির উপরে পানি নিচে না, ওনারা পানির উপর দিয়ে মাছ মারতেছে হাইটে হাইটে। মনে হচ্ছে ওইটাই একটা রাস্তা। যখন আমি এটা দেখলাম কি ব্যাপার, ওনাদের আলো রাস্তা কেন, ওনারা তো নৌকা নিয়ে নেয় আর দানে খেতে দিতে দিতে নৌকা নিয়ে যেতে দিব না, কেউ দেখলে বকা দিবে। তা আমি খেলোয়াড় দেখলাম আমার বদনায় যে মাছ এসে মারছি, বদনা তো ভরে যাওয়ার কথা, প্রায় এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা মতো আমি মাছ মারছি না, বদনা ভরে যাওয়ার কথা না, বদনার ভিতরে মাছ নাই, একটা মাছ নেই মাছটা। এবং কি আমি সামনে যে দুইটা আলো, একটা আলো নিয়ে বেড়েছে, একটা আলো নিয়ে বেজার পরে দেখলাম একটা বাতাস সৃষ্টি হলো, নিয়ে মাঝখানে যদি বাতাস হয় পানি কিন্তু উপর উঠে চিটায় বিটায় উপর উঠে, ওরকম একটা বাতাস সৃষ্টি হইলো, পাশের আলোটা নিবে নেই। আমি এই দেখে বই পেতে যা আস্তে আস্তে পিছনে যেতেছি, আমি আমার বাড়ির দিকে রওনা দিই, আমি এখন আর থাকবো না। তা একটা আলো যখন টিপে গেল ওটা ছিল বৈশাখ মাস, কাল বৈশাখী জ্বর, একটা আলো নিবা বাতাস সৃষ্টি হইলো, পানি গুণবর্তি করতেছি। আমি মূল্য করে উঠছি যে আমি কাল বৈশাখী জ্বর একটা শুরু হইতে পারে, আমি এই মূল্য করে পিছনে চলে যেতেছি। তো যখন আমি পিছনে যাই আমার তো লাগতেছে মানে আমি সামনে আও করতে পারতেছি না, যতই হাবি আমার তো লাগে আমি পিছিয়ে পড়ে রয়েছি, আমি আর ওইখান থেকে লড়তে করতেছি ওইখানে আসছি। তা আমি সড়ক করছি যে কি ব্যাপার, আমি তো রাস্তার সাইডে আছি, সড়কের দিকে তো আমি আসছি, আমি কোথায়, আমার চাল দিয়ে শুধু পানি আর পানি। তা যেটা আমরা বলি মেশিন ঘর, সেরো মেশিন দিয়ে ধান খেতে পানি দেয় না, মন্দির মাঝখানে আবার অনেক জায়গা জায়গায় সেরো মেশিন থাকে পানি দেওয়ার জন্য, তা আমি মেশিন ঘরটা দেখতে পাই ওইখান থেকে। ওই যে মেশিন ঘর আনতে হবে বিলের সাইড দিকে এবং মাঝখান বরাবর গভীরতে চলে আসছি, আর বিলের ওই বর্ডার মাঝখানে যাওয়ার চেষ্টা করি, তখন ওই আলোটা আমার সামনে চলে যায়, ওই আলোটা আমাকে ক্রস করে ওই মেশিন ঘর ওইখানে চলে যায়। আমি মনে করলাম না তুমি বাইটা ইতে করে চলে গেছি, ওই মনে চলে গেছে বয়ের, তো ওইখানে যে আলোটা নিবে যায় ওই ঘরের কাছে যায়। তো আমি খুব চেষ্টা করি, তখন খুব জোর ছিল, তখন একটু মোটা ছিলাম, তখন খুব শরীরে জোর দেয় তেজ দেয়, আমি ক্রস করে ওইখান থেকে ওই বাতাসটার থেকে আমি মেশিন ঘর বরাবর যাই। কিন্তু আমি মেশিন ঘরের কাছাকাছি রং যাই, তখন একটা আওয়াজ আসছে, হাসির আওয়াজ, মানে বয়স্ক লোক যেমন হাসলে একটা আওয়াজ হয় না, ওরকম একটা আওয়াজ পাইছি আমি হাসির আওয়াজ মেশিন ঘরের ভিতর থেকে। মেশিন ঘরের ভিতরে কিন্তু তখন মেশিন থাকে না, বাঁশের মাচা মাচা বলে যেটা বসার জন্য, ওই মাচাটা রয়ে গেছে, ওইটার মধ্যে বসে আওয়াজ আসতেছে, মানে ওইখান থেকে আওয়াজটা আসছে, ওইখানে কেউ বসে রয়েছে। তার শ্বাসটা আসলাম যদি কে বসে রয়েছে, আলোটা তো আসলে ওই মনে আমার বয় দেয় বাঁচাতেছে। হাইসা দিয়ে মেশিন করে ওই একটা লোক বসে রয়েছে, পাউচ গোলাচ্ছে আর লোক বসে রয়েছে, পিছনে যে বাতাসটা ওই বাতাসটা কিন্তু আমাকে ছাড়েনি। আমি মনে করলাম কাল বসে জ্বর হতেই পারে, লোকটা টাইপটা কেমন বলবো, মাথার পিছন সাইডটা যেরকম সামনের সাইডটা এরকম, পুরা মাথা গোল, চোখ মুখের কোন আকার আকৃতি নেই,
চুল পুরোটাই,
হ্যাঁ চুল, মানে মাথাটা গোল চুল পুরোটাই চুল,
মাই গুডনেস,
মাথা নিয়ে ভিতরে বসে বসে পা ঝুলাচ্ছে পানির মতো, পানির মতো পা ঝুলালে যেমন শব্দ হয় না,
হাসির শব্দ কি তার ভিতর থেকে আসছে?
হ্যাঁ, আর আমি যখন ওর কাছে গেছি তখন হাসির শব্দ আরো বাইরে গেছে।
তখন আপনি কি করছেন?
তখন আমি মানে আমার শরীর স্তব্ধ হয়ে গেছে, তখন পানি বেশি না, তখন পানি আমার একাদম নিচে, আমি ওই বেশি পানির থেকে উপর আসি, পানি কমে গেছে। আমি এটা দেখার পরে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমার বাড়ির দিক না কোন দিকে আমি দৌড় দিচ্ছি ঠিক নাই, তো আমি একটা দৌড় দিচ্ছিলাম চিল্লান মেঘা, আমার সাথে যেগুলো যন্ত্রপাতি ছিল সব ফালাই দিয়ে দৌড়, এক দৌড়ে পরের গ্রামে, মানে রুটটা আমার এমন ভাবে ঘুরছে, বনের মাঝখানে যে রাস্তা গেছে না, একদিন সাইড দিয়ে রাস্তা পরে দিলে বা এইদিকে আমাদের বাড়ি ধরলে বাড়িতে চলে যাবো, আর যদি আমি রাস্তায় টপকে যাই ওনাদের বাসায়, ওনার যে গোয়ালঘর ছিল গোয়ালঘর টিনের মধ্যে বাড়ি খেপে রয়েছে, ওনার শব্দ পায় লাঠি পালালে উঠছে কি চোট এলো নাকি
পড়লো নাকি
গোয়ালঘর যেহেতু আওয়াজ হয়েছে, আইসা দেখে আমরা মামারা মা ডাকতাম বলো দাগ নেই এখানে, পরে দেখে আমার পুরো শরীর কাঁপতেছে, শরীর তোর দিজা, তা এখানে একটা দাগ আছে, একটা আচরণ দাগ, মানে আমার একটা ক্ষতি করছে ওই লোকটাই, আমি যারা দেখছি। তা আমার দৈরা নিয়ে পানি ফুনি ডাইলা জিজ্ঞাসা করে দাগ নেই তুমি এখানে কে, আমি বললাম মামা এই মনে মন চলো তোমার দিয়ে আসে। ওই গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে মিনিমাম 25 মিনিট লাগবে,
এত দূরে চলে গেছেন আপনি?
হ্যাঁ, আমি নিজে বলতে পারি না যে এত দূরে, আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই যে আমি এখানে কিভাবে আসলাম।
মানে কি যে অলৌকিক মানেই কিন্তু খারাপ বা ভূতুরে না, আসলে জানি না মানুষের জীবনে কখন কি ঘটে, তবে সত্যি কথা আসাদুল ভাই যে আপনার ঘটনা শুনে আজকে সুমন দাস, তোর কথা জানি না বাট আমি অনেক
অনেক ভয় পেয়েছি। সেম হিয়ার দোস্ত, মানে বেশ কয়েকটা ঘটনা আছে, এই ঘটনাগুলো শুনলে ডেফিনেটলি ভয় পাওয়ার মতো। আর বিশেষ করে আমরা আজকে যে বট গাছের নিচে বসছি, এটার মধ্যে নর্মাল কথা শুনলে এমনিতেই ভয় করার কথা। সত্যি কথা বলতে যে আমি অনেক গল্প শুনছি, কিছু গল্প সত্যি ভিতরে ঢুকে গেছে, তার মধ্যে আপনারটাও একটা।
জি, আমার বাপের সাথে অনেক কিছু ঘটছে, আমার আব্বা আমার চেয়ে বেশি দেখছে, কিন্তু আমার আব্বা অনেক সাহসী লোক ছিল। পরে আমি আর একা একা কোনো মাছ ধরতে যাইতাম না।
ভালো, সেটাই ভালো, এটাই বলতে চাচ্ছিলাম। অনেকেই অনেকেই এই ধরনের অনেক সাহসিকতার কাজ করে ফেলে নিজের অজান্তেই। আসলে আমাদের কখনোই কোনো কিছু একা করা উচিত না, পৃথিবীতে একা কখনো কোনো কিছু আসলে হয় না। আপনি যদি আপনার একটা বন্ধুকে নিয়ে যেতেন সেদিন, যে বন্ধু চলো একসাথে যাই মাছ মারি, তাহলে হয়তো এই ধরনের বিপদে নাও পড়তে পারতেন।
হ্যাঁ হ্যাঁ।
তাছাড়া রেহান, আমি আর তুইও কিন্তু একসাথেই যাই, সচরাচর চেষ্টা করি যে এই বিষয়গুলোতে তুই কিংবা আমি একা যেন না পড়ে যাই। যাই হোক রেহান, আরো তো একজন আছে, ওনার ঘটনাটা একটু শুনি। যিনি হচ্ছেন ফরিদ ভাই। ফরিদ ভাইয়ের, ফরিদ ভাই আপনি কি করেন, কোথায় থাকেন?
আমি চাঁদপুর থাকি,
চাঁদপুরে
স্টুডেন্ট।
আচ্ছা, তার মানে আমরা যেখানে আছি এখান থেকে তো খুব বেশি একটা দূরে না। যাই হোক, ভালোই হয়েছে আপনার জন্য, জার্নিটা অনেক সুবিধাজনক হয়ে গেছে। তো যাই হোক ফরিদ ভাই, আপনার তো নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা আছে। আমরা ডাউটিমের কাছে বেশ কিছু ঘটনা শুনেছিলাম আপনার জীবনে ঘটেছে। তো রাত বেশি হয়ে যাচ্ছে, রেহান চল কথা না বাড়ায় শুরু করে দিই। ফরিদ ভাই, আপনার প্রথম অভিজ্ঞতা কি এই ধরনের ঘটনা সম্পর্কে?
আসলে ঘটনার আজ থেকে এক দেড় বছর আগের ঘটনা। আমি, আমার ফুফাতো বোন, আমার একটা জ্যেষ্ঠ বোন, তো ঘরের সামনে বসে কথা বলতেছিলাম। আমার ফুফাতো বোন ভৌতিক ঘটনা বলতেছিল। সময়টা তখন কখন? তো রাত 8টা 9টা।
আচ্ছা
জি। তখন বলতেছিল, আমরা একসাথে, আমার জ্যেষ্ঠ বোন আর ফুফাতো বোন এক ছাদে বসছে, আর আমি এক ছাদে, দেড় ঘন্টা প্রায় বলতেছি। আমাদের ভয় লেগে গেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা বলতেছিল। তা আমরা ওকে বাধা দেওয়ার চেষ্টা করছি যে আর বলিস না,
ভয় আর শুনতে পারছি,
অনেক ভয় লাগতেছিল। তো হঠাৎ করে আমাদের একটা গরুর বাছুর ছিল, ওটা আবার কত 20-25 দিন বয়স, ওটা আবার ওখানে দৌড়াদৌড়ি করতেছিল উঠানে। তো ওই বাছুরটার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপর আমরা বললাম যে তুই ওদিকে কেন তাকিয়ে আসিস, কিচ্ছু বলতেছে না।
সেই গল্প বলছিল
জি।
তারপরে হঠাৎ করে সে
ওই
বাছুরটার দিকে তাকায়,
চুপ করে কাহিনী অফ করে ওই বাছুরটার দিকে তাকিয়ে আছে। তো অনেকক্ষণ পরে পরে ও বলতেছে আমার জ্যেষ্ঠ বোনকে, জ্যেষ্ঠ বোন ছালমা, ছালমা একটু সর, আমার পেট ব্যথা করতেছে, আমি একটু শোবো। এটা বলে শুয়ে পড়ছে
ওখানে।
হ্যাঁ, শুয়ে পড়ে ও পা সরাসরি করতেছিল আর সাপের মতন গড়ে দিছিল ওই জায়গার মধ্যে। আমার জ্যেষ্ঠ বোন বলছে কি ছালমা তোর কি হয়েছে, ওটা বলছে আর ওকে একটা লাঠি মারছে।
তো তখন ওকে লাঠি মেরে ফাড়া দিছে। আমি এটা দেখি, আমি কখনো দেখি নাই, আমি দৌড়ে 20-25 দূরে দৌড় দিয়ে গেছি, গিয়ে আমার হাত পাও কাঁপতেছিল, আমি করে দেখছি। তারপর ও গড়েতেছিল, হঠাৎ করে মানে নিচে পড়ে গেছে, বুঝছো, ওখান থেকে নিচে পড়ে গেছে, তারপর ও সেন্সলেস হয়ে পড়ছে। তারপর ওকে ধরে ঘরে নেওয়া হলো। তো তখন একজন হুজুরকে ডাকা হলো।
হুজুরকে কেন ডাকলেন? ডাক্তারও তো ডাকতে পারতেন
না, ওটা তো ওরকম ইয়ে না।
মানে আপনাদের মনে হয়েছে যে এটা এই ধরনের অন্য কিছু অস্বাভাবিক,
ও যে স্বাভাবিক করছে ওগুলা কোনো মানসিক কমিয়া
কাজ, সেই জন্য আপনারা হুজুর কেটে গেছেন।
যে হুজুরকে দেখার পরে হুজুর আসলো, তারপরে হুজুর এসে তেল একটা বাটিতে করে নিয়ে কানে ভিতরে, দুই কানের ভিতরে দিল। দেওয়ার পরে হুজুর, তারপরে ও উঠে বসার পরে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল। আবিজাবি কথা বলা শুরু করলো যে আমি যাবো গিয়ে ওই যে আমাকে ডাকতেছে, আমাকে ছাড়া,
বোন বলতেছে।
তখন ওকে তিনজন ধরা হয়েছে, ধরে রাখতে পারতেছিল না।
আচ্ছা,
ও হাসতেছে, ছাড় আমাকে। তারপরে হুজুর অনেক করার পরে আমাদের অনেক হুজুরকে অনেক ইয়ে হয়েছে যে তোমাকে ছাড়বো না আমি, তুমি আসকি, তোমাকে আমি আমি আর রাখবো না, এরকম বলছে। তো হুজুর বলছে আমাকে কি করবি, পরে বল আগে তো তোর কি হবে।
মানে হুজুরকে থ্রেট দিচ্ছিল যে তোমাকে আমি ক্ষতি করবো, ক্ষতি করবো।
তো হুজুর বলছে আমার টা রাখ। তো পরে তো হুজুর বললো তুমি কোথেকে একে ইয়ে করছো, তুমি কেন একে ধরছো, বলতে ছিল না অনেক কষ্টে। তারা বলছে ওদের টয়লেটে সামনে আমি সন্ধ্যার টাইমে, তখন ও আমার ডিস্টার্ব করছে, তখন থেকে আমি ওকে ধরছি। পেতেছে না, যাক অনেক কষ্টে তাকে তাড়ানো হয়েছে। তাড়ানোর পরে তখন ফুফাতো বোনের শ্বশুর বিয়ে হয়েছে, আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়ির থেকে। কিন্তু ঘটনাটি ঘরের মূল ঘটনা, প্রায় সময় স্বাস্থ্য রাতে সে যে বাইরে হাঁটতো একা একা জঙ্গলের দিকে যেত, গিয়া মানে বুঝি নাই ঘটনাটা, মানে তখন শ্বশুর বাড়িতে উনি কি করতো রাতের বেলা?
জি, মানে অনেক সাজগোজ করতো,
সাজগোজ করতো, মানে যেটা স্বাভাবিক ভাবে আসলে মানুষ কোন অনুষ্ঠানে গেলে হয়তো এইভাবে সাজে।
জি জি,
ওইভাবে সাজগোজ করে বের হয়ে জঙ্গলে চলে যেত।
হ্যাঁ, টয়লেটের কাছে যেত,
ওনাকে ধরেছিল, ওখানে চলে যেত।
হ্যাঁ,
ওনার স্বামী
ও একদিন বলছিল যে কই যাইতেছ, এরকম বলছে আর ওকে বলছে আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, ওইটা আমাকে ডাকতেছে, আমি ওকে সাথে যাবো গিয়ে।
তো তারপর ওকে ওর স্বামী ধরছে আর ওকে থাপ্পড় মারছে,
তারপরে
মানুষজন এসে ওকে ওনাকে পানি দেওয়া, মানে আশেপাশের মানুষজন তখন ছুটে আসছে, এবছরে আসার পরে উনি পানি দেওয়ার মুখে পানি ছিড়া দিয়েছে, তারপরে ইয়ে হয়েছে। তার কয়েকদিন পরে ভদ্রবন টয়লেটে যাওয়ার সময়, এটা কখন দিনে না রাতে?
রাত্রি,
রাতের বেলা, রাত্রি, তখন একটা কি দেখতা হবে, তো তখন দেখতেছে একটা মানুষ।
কোথায় দেখতেছে?
ওই টয়লেটের কাছে, যে টয়লেটটাতে উনাকে ধরেছিল।
জি জি।
আচ্ছা, একটা মানুষ, একটা পাও আছে, একটা নাই। ভালো করে খেয়াল করে দেখে ওনার মাথাটাও নাই।
আচ্ছা,
শরীরে চোখ নেই। এই অবস্থা তো উনি চিৎকার করেন, মানুষ আসে, মানুষ আসার পরে উনি বলছে আমি
মানুষ এসে, মানে সবাই যখন আসে ওনাকে কি অবস্থা দেখতে পায়,
ওনার চিৎকার শুনে, ওনার চিৎকার শুনে তো মানুষ দৌড়াদৌড়ি করে আসে, এসে দেখে উনি শুয়ে আছে মাটিতে,
পড়ে আছে।
জি, তখন ওনাকে ঘরে নেওয়া হলো, ঘরে নেওয়ার পরে তেল পানি দেওয়া হলো মুখে, তারপর বলে যে আমি এরকম এরকম দেখছি।
মানে ওই পানি টানি দেওয়ার পর যখন জ্ঞান ফিরে, তখন আপনারা শুনতে পেয়েছেন যে এই ধরনের জিনিস দেখতে চিৎকার করছে?
জি জি। তার কয়েকদিন পরে উনি একদিন দুপুরবেলা,
আপনার আপু,
জি, গোসলখানায় গেছে গোসল করতে, তো ভিতরে গোসল করতেছে, তো বাইরে থেকে মানে শোনা যাইতেছে মানে পাঁচটা পাঁচটির শব্দ।
ওকে,
যে পাঁচটা পাঁচটির শব্দ, তো লোকজন এসে বললো, মানে দরজার সামনে এসে বললো যে কি হয়েছে, হ্যাঁ কে আর কে কি হইতেছে?
আচ্ছা, আপনি যেভাবে বলছেন আমাদের শ্রোতাদের হয়তো ঘটনাটা বুঝতে একটু সমস্যা হয়ে যেতে পারে। মানে ঘটনাটা ছিল এটা, বাইরে থেকে মানুষজন ভেতরে কোনো দস্তাদস্তি শব্দ শুনিয়েছে, মানে কিছু একটা শব্দ হয়েছে।
হ্যাঁ হ্যাঁ,
তখন সবাই এসে দরজায় নক করতেছে যে কি হয়েছে,
কি হয়েছে।
হ্যাঁ,
তখন কোনো সাড়া হতো না, শুধু পাঁচটা পাঁচটা আওয়াজ শুনতেছে। আর অনেকক্ষণ পরে মানুষের বুঝতেছে না যে কোনো কথা আসতেছে, শুধু পাঁচটা পাঁচটির আওয়াজ। তো তখন মানুষ দরজা ভেঙে ভিতরে দেখে ওনার মাথাটা নিচে, আর উনি পাশাপাশি করছে মাথাটা উড়েতে পারতেছে না।
কিসের নিচে মাথা?
ওই বালতি, বড় একটা বালতি গোসল করার জন্য।
আচ্ছা,
যে গোসলখানার মধ্যে যে বড় বালতি থাকে সেই বালতি থেকে পানি ছিল?
জি জি।
আচ্ছা, বালতি ভর্তি পানি, সেই বালতির মধ্যে উনি মাথা নিচের দিকে পানির মধ্যে দিয়ে রাখছে, আর দুই হাত পা
নাড়াচাড়া করে মাথা মনে হইতেছে যে উঠাইতে পারতেছে না,
দেখে মনে হচ্ছে যে মাথা উনি তুলতে পারতেছে।
জি জি।
ওকে, উনি মাথার চেষ্টা করতেছে, তারপরে ওনাকে ধরে যে ঘরে নেওয়া হলো, তারপরে ওনার জ্ঞান ফিরতেছে না, ওরা ডাক্তার আনছে। ডাক্তার আনার পরে ওনাকে ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে উনি সুস্থ হয়েছে। তো একদিন রাতে উনি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে যে আমি তো তোকে নিয়ে যাবো, সময় হয়ে গেছে, তোকে আর পারলাম না নিয়ে যেতে গোসলখানা থেকে, তো আমি তোকে একদিন নিয়ে যাবো, ওটা বলছে। উনি চিৎকার করে উঠছে, আর এক সময় বসে উনি অনেক ইয়ে করতেছে,
কান্নাকাটি।
জি জি। তো ওনার স্বামী বলতেছে যে কি হয়েছে, উনি কোনো কথা বলতেছিল না। তখন উনি অনেকক্ষণ পরে যে বলতেছে আমি এমন এমন দেখতেছি আমাকে নাকি নিয়ে যাবে। পরের দিন কবিরাজ উনাকে আনা হলো, তারপরে কবিরাজ এসে আপার উপরে জিন ভর করা হয়েছে। জিন ভর করার পরে জিনের কবিরাজ বলছে যে তুই আর কি কেন ধরছিস? তো বলছে আমার ডিস্টার্ব করছে, আমি ধরছি। তো কবিরাজ বললো ডিস্টার্ব করছে, এখন ছেড়ে দেই, কয় না আমাকে ছাড়তে পারো না, আমি ওকে নিয়ে যাবো। তারপরে ও বলছে যে না ওকে নিতে পারবি না, কেন নিবি, ও ডিস্টার্ব করছে, ও ডিস্টার্ব হইতে তোর জেনে ডিস্টার্ব করেনি, না আমি ওকে নিয়ে যাব। তারপর অনেক কবিরাজ ইয়ার পরে যে তো বলছে আমি যাব গিয়ে, তো আমি ওকে যদি ছাড়ি তো ওর সংসারে আমি শান্তিতে থাকতে দেবো না। তারপরে ওনার কয়েকদিন পরে ওনার সংসারে অনেক
ঝামেলা চলতে,
ঝামেলা চলতে থাকে, ঝগড়া ওনার স্বামীর সাথে, ওনার শাশুড়ির সাথে, মানে কোনো প্রকারে, মানে আবার এক কথা বলতে ওনার সংসারে অনেক সামলার সৃষ্টি হয়। তো সামলার থেকে এসে পড়ে তারপরে
মানে জাস্ট ওই যে বলা হয়েছিল যে সুখে থাকতে দিবে না ওনা,
জি জি জি,
তো সেই সুখটা আর ওনার মধ্যে মানে কোনো না কোনো ভাবে উনি একটা প্রবলেমের মধ্যে থাকে।
জি,
তো এই হচ্ছে আপনার যেই যে দেখা ঘটনা সেটা।
জি, ওয়েল ফরিদ ভাইয়ের গল্পটা আসলে কি বলবো, গল্পের সাথে ধর জায়গার একটা ব্যাপার আছে বুঝছিস, মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে ফর এক্সাম্পল যদি এমন একটা জায়গা যাস যেখানে মনে কর খুব বড় একটা যুদ্ধ হয়ে গেছে, ওই যে ওইদিন আমরা বলতেছিলাম যে প্লেগ টাইপের কোনো কিছু হয়েছে ওই জায়গাগুলো, তুই যে ভেনিস তো ওই জায়গাটার কথা তুই যখন বলতেছিলি না তখন আমার একটা ফিল করছিলাম যে মনে কর আমি জানি না যে ওইখানে এরকম ঘটছে, আমি এমনিই গেছি, একটা নেগেটিভ এনার্জি একটা নেগেটিভ ভাইব টের পাওয়া যায় আই থিঙ্ক, যেমন এই প্লেসটার যে ব্যাপারটা, ক্যান ইউ ফিল দ্যাট ভাইব?
কোর্স, এটা আমি ড্যাম শিওর যদি এইখানে কেউ আসে মানে কিছু না কিছু সে যদি নাও জানে ঘটনা তার কিছু না কিছু হলো একটা মানে কেমন জানে একটা ফিলিং হবে,
হয়
রাইট? আর তাহলে আমরা দোস্ত এক কাজ করি, আমরা কিন্তু বলা হয়নি যে সবাইকে নিয়ে আসছি,
ব্যাপারটা
কেন আমরা এখানে আসলাম, এই জায়গাটা হচ্ছে যে চাঁদপুরের কচুয়া থানার এখন গ্রামের নাম আর গ্ল্যাস লোকেশন তো আমরা বলছি না, এটা কেন বলছি না অলরেডি জানি সেটা। এইখানে আসার কারণটা হচ্ছে দেখতে পাচ্ছ যে বটগাছটা, এই বটগাছটা খুবই প্রায় কয়েকশো বছরের পুরোনো বটগাছ,
দেখেই বোঝা যায়,
দেখেই তো বোঝা যায়। আর পাশে ব্রিক ফিল্ড এবং শ্মশান একটা আমাদের ডান পাশে কিন্তু আছে, আর আশেপাশে কিন্তু ক্ষেত কোন তেমন কোন বাড়ি
জনবসতির জায়গা না আর কি, সোজা কথা
রাইট। তো এইটাতে কথিত আছে এই এলাকার মধ্যে এই যে বট গাছটা আছে, আমরা নিশ্চয় সবাই বেহুলা লক্ষ্মীন্দরের কথা তো জানি
অবশ্যই,
রাইট? তো লক্ষ্মীন্দর যখন মারা যায় বেহুলা যখন ভেলাতে করে তাকে ভাসিয়ে দেওয়া হয় তো স্বামীকে নিয়ে ঘুরে বেড়েছে, এটা আসলে এটার এটা হচ্ছে একটা মানে হিন্দু ধর্মের একটা ঘটনা, তো সেখানে এটা নিয়ে আর ওটার অথেন্টিসিটি বা কি ওটা নিয়ে আসলে আমাদের বলার রাইট নাই,
রাইট নাই,
আমরা চরিত্র নাই বলি। কথিত আছে বেহুলা যখন তার স্বামীকে নিয়ে সাপে কামড়ানো স্বামীকে নিয়ে ভেলায় চড়ে যায়, সেই ভেলাটা যখন মানে যেই যেই দিক দিয়ে যায় এই বট গাছটার নিচে এসেও নাকি ভিড়ে ছিল।
আচ্ছা, এটাও ছিল একটা জায়গা যেখানে তারা ক্ষণিকের জন্য
ভেলাটা এখানেও ভাসতে ভাসতে এসেছিল, তো এটা কথিত আছে মানে ট্রু অর ফলস এটা গড নোজ। আর আরো একটা বিষয় হচ্ছে যে এরপর দেখা গেছে যে এই গাছটার আশেপাশে এই জায়গাটাতে অনেক মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের কিছু ফেস করেছে, সেজন্য মানুষজন একটু অ্যাভয়েড করে জায়গাটাকে, খুব একটা আসে না। বিশেষ করে দেখা গেছে দিনের বেলা তো এমন হয়েছে কেউ দুপুর বেলা একা যাচ্ছে এখানে, অনেকেই মনে কর যে এমন কিছু মানে আসর করেছে পরবর্তীতে অসুস্থ হয়ে গেছে, হাত পা প্যারালাইজ হয়ে গেছে, এই ধরনের কিছু ঘটনা আর কি এখানে ঘটেছে। তারপর যে এই জায়গাটা মোটামুটি একটা অন্যভাবে দেখা হয়,
আমি বুঝতে পারলাম যেটা যে আমি আনইউজুয়ালি এবার তোকে জানি সময় বল আর যে সময় বল জিজ্ঞেসই করিনি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোর উপরে এতটা ভরসা করা ঠিক হবে না, যথেষ্ট ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে আসছিস,
আমাদের কাজই তো এটা।
এখান থেকে পজিটিভ হয়েছে মানুষ, তার মানে এরকম ব্যাপারও ঘটেছে। আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি কি একেবারে না ঘটলে কোনো কিছু রটে না,
রটে না,
অল্পটা কিছুটা হলেও
ঘটে, হয়তো বা এটা রং চং মাখিয়ে অনেক বড় হয়ে যায়,
অনেক বড় করে গ্রামের মানুষদের অনেক সময় কুসংস্কার থেকে অনেক কিছু তারা মনে করে ফেলে অটোমেটিক্যালি, বাট তারপরেও কিছু একটা আনইউজুয়াল তো কারণ
আছে। আমি কিন্তু মানে এইখানে যখন ওই যে বেহুলা লক্ষ্মীন্দরের ঘটনাটা যখন আসছে না মানে এইটা ফিল করলে না একটা কেমন জানি একটা অন্যরকম একটা কাজ করে।
সো দিস ইজ দ্য প্লেস, যাই হোক প্লেসের কথা বললাম
না,
এই প্লেসে আর মনে হয় থাকা থেকে বলো দিনের বেলা এসে রেখে যাবো
একবার,
যাই হোক চল তাহলে উঠি আমরা, চলেন ভাই জানা
চলেন সবাই উঠি আজকের মতো।
বুঝতেই পারছেন আজকের মতো শেষ হয়ে গেছে, হয়তো ইতিমধ্যে অনেকেই রেডিওটাকে বন্ধ করে দিয়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করছেন, এই মুহূর্তে হয়তো আমার কথা আর কারোরই শুনতে ইচ্ছে করছে না, কারণ ডরের আসল গল্প শেষ। আসলে কি শেষ হয়েছে? সারা রাত মাথার মস্তিষ্কে নিউরনে নিউরনে ঘুরে বেড়াবে ডরের এই গল্পগুলো, এবং যদিও বা কখনো কখনো এমন কোনো ঘটনার মুখোমুখি আপনি হয়ে যান তাহলে সেটা হয়তো বা আজকে দর্শনার কারণেই আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। প্রিয় শ্রোতা, আমরা যে কথাটি সবসময় বলে থাকি, বিজ্ঞান যেটা বলে সিইং ইজ বিলিভিং, আপনি যা দেখছেন সেটাই বিশ্বাস করার মতো, কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে অনুভূতির বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে
সেই জগতের আত্মপান্ত আমরা জানি না। সুতরাং ডরে যেসব ঘটনা উঠে আসে তাকে অবিশ্বাস করাও একেবারেই অযৌক্তিক। আজকের মতো শেষ করতে চাই, আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আমার টিম মেম্বারদের নিয়ে আবারও আপনাকে স্বাগত জানাব আরো একটি ভৌতিক অ্যাডভেঞ্চারাস অধ্যায়ে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।
আর কথা বলতে পারো শেয়ারমি এমআই This track was downloaded from FusionBD.com.